This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ
শুনছেন ঢাকা FM 90.4, শুরু হলো ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেক এপিসোড, এর আগের এপিসোডগুলি শুরু হতো ঠিক 10:30 এবং এখন থেকে আপনি শুনতে পারবেন ভালোবাসার বাংলাদেশ ঠিক রাত 11:00 প্রতি বৃহস্পতিবার। দিনটা একই থাকছে এবং আজকে আমি জুয়েল আপনার সঙ্গে, আমাদের সঙ্গে আরো আরো দুজন স্পেশাল মানুষ রয়েছেন এবং এখন থেকে যারা সব সময় আমাদের স্টুডিওতে ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্মে থাকবেন এবং তারা শুনবেন আপনাদের ভালোবাসার গল্প, আমাদের সবার ভালোবাসার গল্প। নাইমার একটা SMS দিয়ে শুরু করছি আজকের এই এপিসোডটি। নাইমা লিখেছেন যে, আমার SMS কখনোই পড়া হয় না কেন, এই জন্যই নাইমা আজকে সবার আগে আপনার SMS টা পড়ে দিলাম। লিখেছেন যে, আমাকে কেউ ভালোবাসে কিনা তা আমি কিভাবে বুঝব। নাইমা, এই প্রশ্নটি যদি আপনি আমাকে অন্য সময় করতেন আমি খুবই বিব্রত হয়ে যেতাম। আমি আজকে হ্যাপি যে এই কঠিন প্রশ্নের উত্তরটি আমাকে দিতে হবে না। এই কঠিন প্রশ্নের উত্তর দেবার জন্য আজকে আমার স্টুডিওতে রয়েছেন আমাদের দুজন ভীষণ প্রিয় মানুষ, দুজন প্রিয় অভিনেতা, একজন অভিনেতা এবং একজন অভিনেত্রী। আমাদের সবার প্রিয় রয়েছেন আদনান ফারুক হিল্লুল, অভিনেতা হিল্লুল ভাই। হিল্লুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম জুয়েল, কেমন আছো?
আমি অনেক ভালো আছি এবং আই এম রিয়েলি এক্সাইটেড যে আজকে ভালোবাসার বাংলাদেশ স্টুডিওতে আপনাকে পেয়েছি। সো আপনার কেমন লাগছে?
আমার খুবই ভালো লাগছে, একটা নতুন অভিজ্ঞতা। আশা করি যে অনেক ভালো ভালো কথা শুনতে পাবো, অনেক আশার কথা, হতাশার কথা কম শুনতে চাই
ইনশাল্লাহ,
অনেক আশার কথা যেন শুনতে পাই।
সো এই মুহূর্তে আপনাকে একটা আশার কথা আমি জানাতে পারি, যেটা কোমেন ঘূর্ণিঝড়ের কথা আমরা দুদিন ধরে শুনছিলাম এবং আমরা মোটামুটি আতঙ্কগ্রস্ত ছিলাম সারা দেশের মানুষ। সেটার যে বেগটা কিন্তু কমতে শুরু করেছে এবং সেটা আস্তে আস্তে গতিবেগ কমে যাচ্ছে, ঘন্টায় 60-70 কিলোমিটার বেগে এই মুহূর্তে সন্দ্বীপ উপকূল অতিক্রম করছে এবং বৃষ্টি ঝরিয়ে আরো দুর্বল হয়ে পড়বে কোমেন, এটা আমাদের জন্য আশার খবর। সো এটা নিয়ে আমরা সবাই একটু দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। যাক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরো একজন ভীষণ প্রিয় মানুষ, অভিনেত্রী নাজনীন হাসান চুমকি। চুমকি আপু, স্বাগত আপনাকে আমাদের ঢাকা FM স্টুডিওতে, ভালোবাসার বাংলাদেশ স্টুডিওতে।
অনেক ধন্যবাদ জুয়েল।
সো একই প্রশ্ন আপনার কাছে, অনেক অনেক নাটকে হয়তো বা বিভিন্ন ভালোবাসার নাটকে অথবা অন্য কোন নাটকে অনেক ধরনের ক্যারেক্টার করেছেন, কিন্তু ভালোবাসার বাংলাদেশ একটা রিয়েল লাইফ একটা শো, এখানে আমরা মানুষের ভালোবাসার গল্প শুনি। সো পুরো ব্যাপারটা আপনার কাছে কেমন?
হ্যাঁ, পুরো ব্যাপারটাই আসলে অনেক ভালো লাগার, অনেক ভালো লাগার, ভালো শব্দটাই শুনতে ভালো লাগে, সেই কারণে আমার মনে হয় যে আমার ভালো লাগবে এবং আমাদের যারা শ্রোতা আছেন তাদেরকেও ভালো লাগবে আমাদের গল্প শুনতে, আমাদের গল্প মাঝে মাঝে তাদেরকে শোনাবো।
নিশ্চয়ই, আমি তো চেয়েছিলাম যে আজকে আপনাদের আলাদা আলাদা দুজনের যে ভালোবাসার গল্প রয়েছে, নিশ্চয়ই হিলুল ভাইয়ের এমন ভালোবাসার গল্প রয়েছে, আপনার পার্সোনাল অনেক ভালোবাসার গল্প রয়েছে, সেগুলো শুনবো। আর আমাদের একটা ব্যাপার থেকে যায় যে ভালোবাসা বলতে আমরা প্রেম, যে ভালোবাসা যে আমরা বুঝি যে প্রেমিক প্রেমিকার মধ্যে যে ভালোবাসা, এটাকে আমরা সবার আগে ইন্ডিকেট করি, এর বাইরেও তো ভালোবাসা রয়েছে।
অবশ্যই আছে, আমারই আছে, আমার লাইফে আছে সবচেয়ে বড় কথা। আজকে আমি এই সিটে বসে আছি, শ্রোতাদের সাথে কথা বলছি, আমারই অনেক ভালোবাসার জায়গা আছে।
হিলুল ভাইয়ের ভালোবাসার জায়গা অথবা আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি আসলে?
আমার কাছে তো ভালোবাসা অনেক বড়, সেটা তুমি বিভিন্ন জায়গায়, সেটা বিভিন্ন স্পেসে ভালোবাসাটা ক্রিয়েট হতে পারে, বিভিন্ন মানুষের সাথে ভিন্ন ভিন্ন ভালোবাসা তৈরি হতে পারে, বিভিন্ন কাজের সাথে ভালোবাসা তৈরি হতে পারে, কোনো কোনো অ্যাক্টিভিটিজের সাথে ভালোবাসা তৈরি হতে পারে। সো এটা দেশকে ভালোবাসা তো হতেই পারে। আরো বড় আকারে যদি আমরা ভাবি যে ভালোবাসার বাংলাদেশ বলছি, তার মানে এটা তো অনেক বড় আকারে ভাবার একটা জায়গা, অনেক বড় আকারে ভাবার একটা স্পেস।
এবং আমাদের ভালোবাসার বাংলাদেশের এই যে প্ল্যাটফর্ম, এটা অনেক বৃহৎ একটা জায়গা ভালোবাসবার, ভালোবাসার গল্পের এবং ভালোবাসা নিয়ে অনেক ধরনের গল্প শুনবো। আমি জানিয়ে রাখি, আজও আমরা আমাদের স্টুডিওতে আমরা এমন একজনের গল্প শুনবো যে ভালোবাসার গল্পটি আমি যতটুকু শুনেছি আমি খুবই অবাক হয়েছি আসলে কিভাবে হয় মানুষের জীবনে এইগুলি। আজকে আমরা এমন একটি গল্প শুনব। আমাদের সঙ্গে আজকে এই মানুষটি জয়েন করবেন আমাদের একজন বন্ধু, তিনি গল্পগুলি শেয়ার করবেন হিলোল ভাই এবং চুমকি আপু তাদের সঙ্গে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমাদেরকে SMS পাঠাতে চান একই নাম্বার 16260 এই নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার মেসেজটি। আর যারা ফেসবুকে লিখতে চান ফেসবুকে লিখতে পারেন, আমাদের ফ্যান পেজে DFM 90.4 লিখে যদি আপনি খুঁজেন তাহলে আমাদের ফ্যান পেজটি পেয়ে যাবেন। সেখানে আমি হিলোল ভাই এবং চুমকি আপুর ছবি পোস্ট করেছি। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আজকে যে অতিথি তাকে কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাবো এবং শুনবো তার ভালোবাসার গল্প। চুমকি আপু, কি মনে হচ্ছে, কেমন হতে পারে আজকের ভালোবাসার গল্পটি আমরা যার কাছ থেকে শুনবো?
গল্প আমি আশা রাখি ভালো কিছু শুনবো, তার অনেক ভালো লাগার কথা, অনেক ভালোবাসার কথা, অনেক ভালো থাকার কথা।
যদি যদি এটা না হয়, যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, মানে আমাদের ইমাজিনেশনের বাইরেও কিন্তু অনেক গল্প থাকে।
হ্যাঁ, হোক না, অসুবিধা নেই, সেটা নিয়েও কিন্তু মানুষ ভালো থাকতে পারে। আমরা সেই আশার আলোটা দেখতে চাই তার মধ্যে থেকে এবং আশার আলোটা জাগাতে চাই, সেই জন্যই বসে আছি।
আমার কাছে মনে হয় যে সেটা যদি অনেক নেগেটিভ কোনো কিছু হয়, সেটা যেন পজিটিভ একটা ভাইব নিয়ে এখান থেকে শেষ হয়।
ইনশাআল্লাহ আমরা সেটাই চাইবো। আজকের গল্পটি যতই দুঃখের, যতই হতাশার, যাই হোক না কেন, আমরা শেষ পর্যন্ত নিশ্চয়ই একটা ভালো কিছু করে আমরা আজকে অনুষ্ঠান থেকে আমরা বের হব, আমাদের স্টুডিও থেকে বের হব এবং হয়তোবা হাসি মুখে আমাদের যে আজকে স্টুডিওতে থাকবেন যে অতিথি তিনিও বিদায় নেবেন। সো শুরুতে আপু, আমরা কোন গানটি দিয়ে শেষ মানে শুরু করব আজকে অনুষ্ঠানটি? আমরা একটা গান শুনে আমাদের স্টুডিওতে নিয়ে আসবো আমাদের অতিথিকে।
আমরা একটা ভালোবাসার গান দিয়ে শুরু করি।
আপনার কোনো পছন্দ?
তুমি বিনা আকুল পরাণ।
তুমি বিনা আকুল পরাণ, কাজী শুভর গাওয়া অসম্ভব সুন্দর এই গানটি দিয়ে শুরু করছি আমাদের আজকের ভালোবাসার বাংলাদেশ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4। কিছুক্ষণের মধ্যে আসবে আমাদের আজকের অতিথি।
প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাতা কা। করে ক্ষতি নাই আমার, তুমি বিনে প্রাণ বাঁচে না কি করি ভয়া, কুমন গেলে ক্ষতি নাই আমার, তোমার প্রেম সাগরে প্রেম সাগরে তোমার করিম যেন ডুবে মরে, সোনা বন্ধু তুই মনে আমারে, আমি
আমি সাকিব আল হাসান, আমার এনার্জি পার্টনার রয়্যাল টাইগার ড্রিঙ্কস, জয়েন দ্য গ্যাং আর জয় করো দুনিয়া,
জয়েন করো রয়্যাল টাইগার্স গ্যাং এ, রয়্যাল টাইগার, রিচার্জ ইয়োরসেলফ।
দোস্ত তোর এনার্জির জন্য ব্ল্যাক হর্স যা লাগে এই আমি দিব, তুই শুধু আগে যা।
তুই দিবি মানে কিভাবে সম্ভব?
খুব সম্ভব, কারণ ব্ল্যাক হর্স ক্যান এখন 3 টাকা কমে।
3 টাকা কম?
ঘটনা সত্য, ব্ল্যাক হর্স ক্যান এখন 3 টাকা কমে মাত্র 32 টাকায়, আর বোতল পাচ্ছেন আগের দামে মাত্র 25 টাকায়। ব্ল্যাক হর্স, সব সম্ভব।
ভালোবাসার বাংলাদেশ,
স্বাগত সবাইকে ভালোবাসার বাংলাদেশে। আমি জুয়েল আপনার সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন চুমকি আপু এবং হিল্লোল ভাইয়া। এবং বলেছিলাম ব্রেকে যাবার আগে যে আমরা যখন ব্রেক থেকে ফিরে আসব, আমরা আমাদের আজকের অতিথি যিনি তাকে নিয়ে ফিরে আসব। সো আমি চাইবো হিল্লোল ভাই অথবা চুমকি আপু কেউ একজন আমাদের আজকের অতিথিকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাবেন।
অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনার গল্প আজকে আমরা শুনব, আমাদের শ্রোতারা শুনবে, তার আগে আমরা আপনার নামটা শুনব প্লিজ।
সালামু আলাইকুম, আমি লিটন আহমেদ, নরসিংদী থেকে আসছি।
আচ্ছা, আপনি কি ঢাকাতেই থাকেন?
হ্যাঁ, এখন বসুন্ধরা সিটি পিছনে আছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করেন আপনি?
এখন মিডিয়াতে আমি চাকরি করতেছি, ক্যামেরা।
আচ্ছা, ক্যামেরাতে। মানে
লিটনকে দেখে মনে হচ্ছে আমরা ওকে আপনি না বলি।
হ্যাঁ লিটন, আমরা আজকে তোমার গল্প শুনতে বসেছি, আশা করি তুমি আমাদেরকে সবকিছু শোনাবে।
আচ্ছা লিটন, ক্যামেরাম্যান?
ক্যামেরাম্যান হয় নাই অবশ্য, আমি 7 মাস যাবৎ ক্যামেরাতে আছি।
আচ্ছা ঠিক আছে,
তো আমি জন্মের পূর্ব থেকে একটু বলি। আমার আব্বু আমার আমাকে বিয়ে করছে, আমার ওদের সম্পর্ক ছিল খালাত্তো ভাই বোন, তো এর আগে পরিচয় হয়নি, দাদু পছন্দ করে তাদের বিয়ে করেছিল, তো তারপরে আমি জন্ম নিলাম। তো জন্ম নেওয়ার পরে আমার নাম নিয়ে সেরা সবাই বলতেছে যে আপনার নাম, মানে আমার নামটা ওরা লাগবে, তো একজন লাগছিল আলামিন, একজন লাগছিল জুয়েল, একজন মানে আমার একটা দাদু আছে ও লাগছিল মিস্টার মিয়া, তো বলতেছে মিস্টার মিয়া তো কোনো নাম হয় না, মিস্টার তো সবাইকে ডাকতে পারে। তো একজন মানে যে বলে না ভিক্ষুক আছে না, তো যে বিজ্ঞান দিতে আসছে, তো বলতেছে যে ছেলের নাম নিয়ে এত ঝগড়া, আমি একটা নাম লিখে দিই, পরে বলতেছি যে কি নাম, পরে বলতেছে লিটন, পরে তো এই নাম তো কেউ রাখে না, যে ভিক্ষুকে নাম রাখছে, যাই হোক। তো এইভাবে গেছে 1 মাস, কোনো নামে আমার একে ডাকে নেই। তো অবশেষে আমার বড়াব্বু ছিল কুয়েতে, ও ও বড়াব্বু আমাকে আলামিন আলামিন নামে কথা বলতো বা চিঠি পাঠিত, তো এইভাবে যাইতেছে। তো যাওয়ার পরে আমি ছোটবেলা থেকে নাকি ভাত রোকসান করতাম, মানে ছোট বাচ্চারা যাই করে আর কি।
ভাত কি করতাম
মানে যে খাইতে গেলে পরে যেত, এইগুলা নাকি আমি রোকসান করতাম, তো এইগুলা নিয়ে আমাকে অনেক টর্চার সহ্য করতে হয়েছে। ইভেন আমার আব্বু হলো দ্বিতীয় নাম্বার, আমার বড়াব্বু বিয়ে করে নাই, বাহিরে ছিল, তো আমাদের দাদুর জমি ছিল প্রচুর, অনেক ধান এইগুলা মেশিন এ মারাইতো না, মানে আম্মাই নিজে হাতে, তো এইগুলো করতে করতে আমার পিঠের মধ্যে আর এখানে ব্যথা হয়ে গেছে, তো এখনো কাজ করতে প্রবলেম। যাই হোক, তো এইভাবে যাচ্ছে, তো আমাকে স্কুলে পাঠাবে, তো আমি স্কুলে যাইতাম না, খুবই দুষ্ট ছিলাম ছোটবেলায়, খুবই খেলাধুলা করতাম। তো আমার ছোট ছোট যেগুলো আমার পরে দুই বছর পরে যারা হয়েছে ওয়ান টু তে পড়ে গেছে, তো আমি স্কুলে যাই না। তো অবশেষে অনেক পিটানোর পর আমি স্কুলে গেলাম, তো বলতেছে যে তোমার নাম কি, তো আমি বললাম যে আমার নাম মিস্টার মিস্টার। তো স্যার তো হাসতে হাসতে শেষ, ক্লাসের সবাই হাসতেছে, তো বলতেছে যে তুমি বাসা থেকে গিয়ে তোমার নামটা জেনে আসো, ভালো কি নাম আছে। তো আমি আমার কাছে বললাম যে মা আমাকে বলছে যে ভালো একটা নামের কথা বলার জন্য, তো আমার ভালো নামটা কি, তো আমা বলছে যে তুমি গিয়ে বললো আমার নাম হলো আল আমিন, এটা বলছে। তো আমি আবার স্কুলে যেতে যেতে নামটা আবার ভুলে গেছি। তো ওই স্যারটা ছিল আমার আবার আরেকটা দাদু, গণিত টিচার ছিল, তো জিজ্ঞেস করতেছে যে তোমার নাম কি, আমি গিয়ে বললাম যে আমার নাম লিটন আহমেদ। এই যে লিটন, এই থেকে আজ পর্যন্ত লিটন, এটাও আমার নামের এটা। তো এইভাবে যাচ্ছে, তো ক্লাস ওয়ানে ভর্তি হলাম, তো খুবই মানে আমি দাঁড়িয়ে বান্দা, তারপর ক্রিকেট ক্রিকেট খেলাটা সবচেয়ে বেশি, চোখ নষ্ট হয়ে গেছে ক্রিকেট খেলা, মানে চোখ বলতে গেলে একটু হালকা জাফসাটে আসে,
বল এসে লেগেছিল
না, এটা হলো যে কিপিং দাঁড়া ছিলাম, তো স্ট্যাম্প ভেঙে গেছিল, একজন বল করছিল, তো আমি পিছে যখন গেছি, পিছনে যাওয়ার পর পিছনে গিয়ে সেটা স্ট্যাম্পের ইয়াটা লাগছিল, তো ওইখানে দুই তিনটা ছেলে রাখছিল ওই আর কি। তো এইভাবে যাচ্ছে, তো যখন ক্লাস ওয়ান টু তে পড়ি, তো আরবি পড়ার জন্য চাপ দিচ্ছে, তো আরবি পড়তে হবে, তো আরবিটা তেমন বুঝতাম না, তবু নামাজের জন্য যে যেগুলো শিখতে হবে এইগুলো শিখে নিয়েছি, তো ক্লাস টু তে কি থ্রি তে উঠছি, তো ওখান থেকে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কন্টিনিউ স্টেক পড়তেছি প্রতি বছর, রোজার শেষ দশ দিন না পারলে সাত দিন বা পাঁচ দিন ইত্যাদি ভাবে বসি, এখন পর্যন্ত করতে যাচ্ছি। তো এভাবে যাচ্ছি দিনকাল, ক্লাস থ্রিতে ওঠার পর আমরা তো প্রচুর দুষ্টমি করতাম, তো মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকলে রাস্তা দিয়ে আরেকটা স্কুল ছিল, কিন্ডার গার্ডেন একটা স্কুল ছিল, তো আমার সাথে একটা ছেলে ছিল, নাম হলো পাবেল, তো পাবেল আমি সবচেয়ে বেশি দুষ্ট ছিলাম, তো কিন্ডার গার্ডেন তো আবার ভাস আছে, তো ওইগুলা দিয়ে মেয়েরা যাইত, তো ওদের সাথে দুষ্টুমি করতাম,
মানে ক্লাস 3 থেকে
ছোটবেলায়, কারণ আমার তো বয়স
বাঘের বাচ্চা,
না না সেটা না, ওই
যে আমার জন্য দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এতটা দুষ্টু, দেখেন না ওর একটু ওর চেহারা এবং ওর আউটফিটের একটু বর্ণনা দিয়ে দিই, ছেলেটা দেখতে কিন্তু অসাধারণ, অনেক কিউট এবং অনেক স্মার্ট দেখে কিন্তু মনে হচ্ছে, এবং এত ভোলা ভালা, আমি তো শুনতে শুনতে অবাক হয়ে যাচ্ছি যে এই ছেলেটি ক্লাস থ্রিতে এই ধরনের কাজ করতো। যাই হোক, তারপর থেকে আমরা শুনে আসি,
তারপর হলো যে ওই যে ওদেরকে ডিস্টার্ব করতাম, ওরা আমাকে ডিস্টার্ব করতো, ওরা নাকের মুখের অনেক ধরনের ইয়ে করতো, তো আমরা এইগুলো করতাম। যেমন ওদের একজন নামটা আমি উল্লেখ করবো না, একটু প্রবলেম ওদের, তো ওদের মানে যেরকম দুষ্টুমি গুলো ওরা রাখতো এরকম দুষ্টুমি করতাম, তো এইভাবে আমি আর পাবেল ক্লাস থ্রি থেকে শুরু, এরকম থ্রি গেছে, ফোর গেছে, ফাইভ গেছে, এভাবে ক্লাস সিক্সে গেলাম, সিক্সে গেছে যাওয়ার পর একই স্কুলে, হাই স্কুলে, তো ওইখানে গিয়ে তো প্রচুর পরিমাণ ঝগড়া, তো পাবেল নাম এক ছেলে ছিল, ও ফুলের পাপড়ি, সাদা ফুলের পাপড়ি দিয়ে নাম লিখছে, আমার নাম লিখছে আমি জানি না, ও ডিল করছে, ডিল করছে, ও যাকে পছন্দ করতো ওর কাছে গিয়ে পড়ছে, ওইটা নিয়ে তো প্রচুর ধরনের প্রবলেম। যেভাবে যাচ্ছে,
এদিকে দুই বন্ধুর মধ্যে মারামারি হয়েছে?
না না, এমনিতে মারামারি বলতে কি, আমি কোনো সময় আমার যদি বলি আমার রিয়েল ফ্রেন্ড বলতে কেউ নাই, আজ পর্যন্ত হয় নাই,
এখনো হয়,
এখনো হয় নাই।
পাবেল কি তাহলে দুষ্ট?
শুধু দুষ্টমি সম,
কিন্তু ওই ওইটা হলো কি দুই বন্ধুর মধ্যে সমস্যা, নাকি যে মেয়েকে পছন্দ করত সেই মেয়ের সাথে তোমার সমস্যা?
না না, ওই মেয়েটার সাথে ওর একটা বান্ধবী ছিল, ওর গার্লফ্রেন্ডের কাছে গিয়ে পড়ে গেছিল ফুলটা, এই প্রবলেম।
আচ্ছা,
তো আর কি, তো যাচ্ছে এইভাবে, তো ক্লাস সেভেনে আমি বলতেছি না মেয়েটার সাথে কথা বলতে হয়, তো কি নিয়ে কথা বলবো, তো আমরা কলম টুকায় খেলতাম, টেবিলের মধ্যে, যে টেবিল থেকে একটা কলম দিয়ে আর একটা কলম ফেলে দিলে ও বাদ। তো ছেলেরা সবসময় খেলতাম। তো একদিন আইসা বলতেছে যে আমি খেলবো। তো বলতেছে যে হ্যাঁ হ্যাঁ আমি যাকে ভঙ্গ। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমার সাথে প্রায় অনেকবারই খেলছে, একবারও পারে নাই। তো অবশ্যই সে একদম রাগান্বিত হয়ে গেছে। তো এভাবে প্রতিদিন হারে বিদে আমার সাথে খেলতো সে ইচ্ছাকৃত ভাবে। তো আমি বলতেছি যতদিন পর্যন্ত আমি হারবো না, মানে সরি যতদিন পর্যন্ত আমি জিতবো না ততদিন পর্যন্ত তোমার সাথে আমি খেলবো।
গল্পটা অসাধারণ হবে আমি বুঝতে পারছি।
তো অবশেষে কি হলো, একদিন সে আমাকে ডিরেক্টলি চোখে টিপ মারছে আমি টোকা দিতে গিয়ে, যেটা আমার কলমটা আনফর্চুনেটলি পড়ে গেছে টেবিল থেকে, ওর কলমটা রয়ে গেছে। তো ও তো মেলা খুশি। তো এবার যাচ্ছে, তো এর ভিতরে আমি ফ্যামিলিতে একটা কথা বলি, ছোট থেকে নিয়ে এই পর্যন্ত আমি কোনো সময় আমার ফ্যামিলিতে আমি অভাব অনটন কোনো সময় দেখি নাই। তো আব্বুকে যখন আলাদা করে দিছিল, তো আলাদা করার দেওয়ার পর আব্বুকে কিছুই দেয় নাই। আমার বড় আব্বুকে বিদেশ পাঠিয়ে দিছিল দাদুয়ে নিজের টাকা দিয়ে, ছোট আব্বুকে পাঠিয়েছি, আমার আব্বুকে কিছুই দেয় নাই। তো যখন আলাদা করছিল তো দাদু একটা কথা বলছিল যতটুকু শুনছি আমার মুখ থেকে, যে ঝুলাই করে আনবে মার নিয়ে টানাটানি করবে, এরকম একটা কথা বলছিল। মানে চাল ঝুলাই করে নিয়ে আসবে, কি একটা বাজে ধরনের একটা কমেন্টস। তো আব্বু প্রথম দিন যখন কাজ করছে প্রায় 1,500 টাকার মতো কাজ করছিল, তো ওইটা নিয়ে যা যা টুকিটাকি লাগে সংসারে এগুলা কিনে আনলো। আমার আব্বুর পার্সের ব্যবসা করতো, রেশকায় ব্যাংকের এগুলা নিজে মেকানিক ছিল আর পার্স বিক্রি করতো। তো একটা দোকান চালাতে গেলে তো একটা চেয়ারের প্রয়োজন পড়ে, পড়ে না বসা থাকার জন্য, বা কাজ না থাকলে বসার তো একটা স্পেস দরকার। তো একটা চেয়ার কিনছিল 600 টাকা দিয়ে, কাঠের চেয়ার। এইটা কিসের জন্য কিনলো? এই টাকাটা কি সেজন্য দাদুকে দেয় নাই? এটার জন্য তো আব্বুকে হিয়া বড় বাড়িতে দরবার। তো দাদুকে মানে দুই তিন ফ্রেন্ড, দাদুর ফ্রেন্ড, ওরা ওদেরকে নিয়ে আসছে, আব্বুকে সবার পায়ে ধরে মাপ চাইছে যে কিসের জন্য বাড়ি পারমিশন ছাড়া এরকম করছে। তো আব্বু বলছে তো আমি তো ব্যবসা করি, তো ব্যবসা করতে গেলে তো দোকানে যা যা দরকার এগুলো তো লাগবে।
ওইটার কারণেই কি তাকে আলাদা করে দেয়?
না না, এর আগে আলাদা করে দিয়েছিল।
আচ্ছা, তারপরেও আলাদা
হওয়ার পরে, এক ধরনের আলাদা হওয়ার পরে এটা
আধিপত্য ছিল দাদু।
হ্যাঁ, সেটা এখনো পর্যন্ত আছে। তো এইভাবে যাচ্ছে। তো এটার জন্য পায়ে ধরে মাপ চাওয়ানো হয়েছে, প্রায় 4-5 জনের পায়ে ধরে মাপ চাইছে আব্বু এবং আম্মাই। প্রতি সোমবার আমাদের বাড়িতে ওয়াজ বলতে গেলে মিলাদ মাহফিল করত। তো যখন আব্বু আলাদা হয়ে গেছে তখনও করতো। তো আব্বু বলতেছে যে আপনি তো 3 পুত, আমি একা খরচ দিয়ে পারতেছি না, কারণ আমার তো একটু সংসারে দেখতে হয়। তো ওদের কাছ থেকে নিতে পারবেন না দেখে এটা বাদ করে দিছে। দিতেছে যাওয়ার পরে কি হলো, আম্মাই কাজ করতে খুবই প্রবলেম, পিঠের মধ্যে ব্যথা, এই যে ধান মারাই করতো এগুলো করতে গেলে খুবই প্রবলেম হচ্ছে। তো আমার পড়াশোনা চলতেছে ক্লাস 7-এর শেষ দিক দিয়ে, মেয়েকে আমি ডিরেক্টলি প্রপোজ করি। প্রপোজটা হয়েছে এরকম, বৃষ্টি ছিল, সবাই চলে গেছিল, শুধু 3টা মেয়ে ছিল। তো একদিন হঠাৎ
এই প্রপোজ করার ঘটনাটা পুরোটা শোনার আগে আমরা একটু কিছু এসএমএস পড়ে আসি।
অবশ্যই
একটু এক্সাইটমেন্ট রাখি। এবং আমি আমি জানি যে হিরুল ভাই নিশ্চয় অবাক হয়ে গেছেন যে ক্লাস 7-এ এরকম একটা মোমেন্ট তৈরি করে, সে বৃষ্টি হচ্ছে এরকম একটা জায়গায় সে প্রপোজ করবে, ব্যাপারটা কেমন হবে?
চোখ টিপিতে হেরে গেছে।
তার আগে কিন্তু মানে আপু ব্যাপারটা কিন্তু খুবই মানে কি বলবো, অনেক টুইস্ট ছিল, যে মেয়েটি যে এক চোখ টিপ দিল সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রথম সে হেরে গেল। সো আমরা গানে যাব, কিছু SMS ও পড়ে ফেলি। ফেসবুকে আমাদেরকে লিখেছেন অনেকে এবং SMS ও পাঠাচ্ছেন। আমাদেরকে লিখেছেন, রাত্রি বাড্ডা থেকে আমি জব করি, সে সঙ্গে আমি স্টুডেন্ট, আমি আসতে চাই, আমাকে কি একটু সুযোগ দিবেন প্লিজ? এই স্টুডিও আসলে আপনাদেরই, আমরা সবারই গল্প শুনবো। চুমকি আপু এবং হিল্লুল ভাই আপনাদের গল্প শুনবার জন্য আমাদের সঙ্গে আজকে জয়েন করেছেন এবং আগামী এপিসোডেও তারা থাকবেন, এরপর থেকে তারা থাকবেন সবসময় আপনাদের সঙ্গে। সো রাত্রি, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, আমাদের সঙ্গে থাকুন। SMS পাঠানো 16260 এই নাম্বারে। সোহাগ লিখেছেন দারুণ একটি SMS, এরপরে জাহিদ কিশোরগঞ্জ থেকে তিনি লিখেছেন যে আচ্ছা আমাকে স্বাগত জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমাদেরকে লিখেছেন আলমগীর ক্যান্টনমেন্ট থেকে, তিনি লিখেছেন যে আজ প্রথম শুনছি আমার এসএমএসটা পড়বেন, আলমগীর পড়ে দিয়েছি আপনার এসএমএস। শিখা কোনাবাড়ি থেকে, এরপরে দেখতে পাচ্ছি মাইমুনাকে মিস করছেন কেউ একজন, তিনি তার নামটি লেখেননি। সো আশা করব যারা আমাদেরকে এসএমএস পাঠাবেন তারা অবশ্যই আপনার নাম এবং আপনার লোকেশন এই মুহূর্তে কোথা থেকে আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ সেই জায়গাটির নাম লিখে আপনার মেসেজ যেটা বলতে চান। হিলুল ভাইকে চুমকি আবুকে এবং আজকে যে আমাদের অতিথি রয়েছেন লিটন তাকে, যার আরেকটি নাম মিস্টার ছিল ছোটবেলায়, সো মিস্টারকে অথবা লিটনকে যদি কিছু বলতে চান আমাদেরকে লিখতে পারেন। ফেসবুকে অনেকেই লিটনকে অনেক কথা লিখেছেন যে লিটন তুমি কোনো ভয় পেও না ভাই, তুমি তোমার মতো করে বলে যাও। লিটন আপনি কি আসলে কোনো ভয় পাচ্ছেন, কোনো কারণে নার্ভাস এরকম কিছু?
না,
একেবারে না। এবং লিটনের গল্পটাও কিন্তু অনেক এক্সাইটিং লিখেছেন ইলিয়াস মুক্তার। মুন্না খান তিনি লিখেছেন দারুণ লাগছে শুনতে। রাজু তিনি লিখেছেন ওকে লিটন ভাই শোনাও। আচ্ছা কেউ জন লিখেছেন যে লিটন অনেক পাকনা ছিল ছোটবেলায়। বাবু লিখেছেন যে ভালো লাগছে প্রথম দিকে কিন্তু জানি না শেষ দিকে কি হয়। কি মনে হচ্ছে চুমকি আপু শেষ দিকে কি হবে?
খুব ভালো হবে,
আমারও সেটাই মনে হচ্ছে। তবে এই মুহূর্ত পর্যন্ত গল্পে আমরা খুব ভালো কিছু গল্প শুনতে পাচ্ছি, তবে আমার কেন জানি মনে হচ্ছে গল্পটা আস্তে আস্তে একটু অন্যদিকে টার্ন করবে। হিলুল ভাই বোধহয় আমার সঙ্গে
এই জন্যই আমি প্রপার টাইমে একটা ব্রেক নিলাম।
ওকে, আমরা মেঘ মিলন এই অসাধারণ গানটি শুনবো তানজিব সারোয়ারের। এই গানটি শুনে আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমাদেরকে লিখতে পারেন 16260 এই নাম্বারে।
আমি সাকিব আল হাসান, আমার এনার্জি পার্টনার রয়্যাল টাইগার ড্রিঙ্কস। জয়েন দ্য গ্যাং আর জয় করো দুনিয়া।
জয়েন করো রয়্যাল টাইগার্স গ্যাং এ। রয়্যাল টাইগার, রিচার্জ ইয়োরসেলফ।
ভালোবাসার বাংলাদেশ।
স্বাগত আরো একবার ভালোবাসার বাংলাদেশে, শুনছেন ঢাকা এফএম 90.4। আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন লিটন, এবং লিটন তার ভালোবাসার গল্প শেয়ার করছেন হিলোল ভাই এবং চুমকিয়া পুর কাছ থেকে কাছে। সো আমরা দেরি না করে আমরা বাকি গল্পটা শুনে আসি।
হ্যাঁ লিটন,
যা বলতেছিলাম যে প্রপোজ করাটা যেটা বলছিলাম হঠাৎ করে
বৃষ্টি।
হ্যাঁ বৃষ্টি, তো সেদিন ছিল বৃহস্পতিবার, হাফ ডে থাকে বৃহস্পতিবার স্কুল, হাফ ডে তো ছুটি হয়ে গেছে। তারপর শুধু একটা ক্লাস হওয়ার পরে ছুটি হয়ে গেছে, প্রচুর পরিমাণ বৃষ্টি, কেউ আসতে পারে না শিক্ষক, তো কেউ যেতে পারেন নাই, তো যে যেভাবে পারছে চলে গেছে। তো আমি বলছিলাম যে তুমি একটু থেকো, তো থাকছে দুই তিনটা ফ্রেন্ড নিয়ে, তো উপরতলা থেকে নিচতলায় আসছে। নিচতলায় আসার পরে আমি বললাম যে আমি না একটা মেয়েকে খুব ভালো লাগে, তার সাথে কথা বলতে, তা বলতেছে যে মেয়েটা কি আছে তোমাদের আশপাশে, কেউ আছে? তো বলতেছে যে কতদিন যাবৎ, ওদের ফ্রেন্ড এরা শুধু বলতেছে ও কিন্তু কথা বলে নাই। তো বলতেছে যে আমি তো ওকে ওর সাথে প্রচুর দুষ্টামি করতাম আজকে তিন চার বছর আগ থেকে, তো আর কি, তো এভাবে অনেক ধরনের চেষ্টা করতেছে আমার কাছ থেকে কথা বলা শোনার জন্য। তো আমি অবশেষে বললাম কি আমি ওকে ভালোবাসি, নামটা একটু প্রবলেম এই কারণে বললাম না। তো ও তো একদম মানে ও জানি না,
খুবই দায়িত্ববান, কিন্তু নাম বলছে না, জায়গা না বলছে, খুব খুব ভালো,
কনফিডেন্সিয়াল,
খুব ভালো লিটন। তারপর
তো ও কিছু বলে নাই, ও একটু সামলা সুন্দর ছিল, তো একদম লাল হয়ে গেছে, আর যেমন ভাবে দাঁড়িয়ে ছিল মনে হচ্ছে যে একটা ময়না পাখি রে এভাবে ধরলে যেরকম ভাবে মানে হয়েছে,
আমি
আবার ভয় পাইতাম না,
কিন্তু আমার, আমরা তো আসলে এগুচ্ছি গল্পে, আমার একটা জিনিস জানতে ইচ্ছে হচ্ছে, সেটা হলো যে ক্লাসে এই প্রপোজ করার আগে ক্লাসে ওকে দেখলে কেমন লাগতো, বকা খেতে হয়েছে টিচারের কাছে বা পড়া ভুলে গেছি এরকম কোন?
ওর জন্য প্রতিদিন পড়া শিখে দিতে হতো।
কিরকম?
আর আমি আমার ক্লাসের ফার্স্ট বেঞ্চে ফার্স্ট ছিলাম, ছাত্র হিসেবে একটু পিছনে, কিন্তু ছেলে হিসেবে ফার্স্টে বসতাম সবসময়, শুধু ওর জন্য, ও আবার পিছনে বসতো, একদম সবার পিছনে বসতো, একদম পিছনে দেখতো যে আমি কি করতাম, তো আর কি এইভাবে চলতেছে। তো আমি
ও দেখতো কিন্তু নিজের দেখতে ইচ্ছে হতো না, সেই জন্য একটু পিছনের ব্যাগে বসা,
মাঝে মাঝে বসতাম, তো আবার ও পিটা টিটা সামনে বসিত।
আচ্ছা,
বলতেছে আমি যেখানে আছি সেখানে ভালো, তুমি সামনে বসো, সামনে বসে তুমি পড়াটা শুনলো তোমার ভালো হবে, এইগুলো বলতো,
মানে সে অনেক কেয়ারিং ছিল।
হ্যাঁ সেটাই। তো এভাবে যাচ্ছে, তো আমি ওকে বলার পরে ও কিছু বলে নাই, দুই দিন পর একদিন
প্রপোজ করার দুই দিন পর,
মানে আমি তো শুধু ওকে শুধু বলছি যে আমি ওকে পছন্দ করি, তো ও বুঝতে পারছে যে ওকে বলছে, তো একদিন আসে নাই, দ্বিতীয় দিন একটা চিঠি দিয়ে ওর এক বান্ধবীর দিয়ে পাঠাইছে, বলছে আমি তো কালো, বলতেছে আমি তো কালো, প্রথম কথাটি ছিল এটা।
আচ্ছা, চিঠির প্রথম কথা ছিল
আমি কালো, আমাকে কিসের জন্য, তুমি ছেলে তো ভালো মানুষ, আরো ভালো দেখতে পারো, তা আমি বলছি আমিও তো গাধা, আমি চিঠিতে লিখছি যে আমিও তো গাধা, যেমন আমি পড়াশোনা কাছা, বলতেছে যে ওইটা কোনো সমস্যা নেই, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ভালো করতে পারবে, তো না আমি পড়াশোনা কাছে বলতে গেলে কি ইংলিশে হালকা একটু দুর্বল ছিলাম, তো এমনিতে খুব ভালো ছিলাম, তো এইভাবে যাচ্ছে। তো এইভাবে অনেক জায়গায় ঘোরা হলো, যেমন ভৈরব, আমাদের ভৈরব সেতু নিচে একটা পার্ক করা হয়েছে, তারপর যে ডিম হলিড পার্কের মধ্যে অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ঘোরা
করেছি, ফাঁকি দিয়ে
ক্লাস ফাঁকি দিয়ে বলতে একদিন গেছি ক্লাস ফাঁকি দিয়ে, আর অফ ডেতে আমরা গেছি।
অফ ডেতে?
হ্যাঁ অফ ডেতে।
এত সাহস?
অফ ডেতে বলতে গেলে কি, আব্বু আমাকে কোনো সময় অবিশ্বাস করতো না আমাদের ফ্যামিলিতে, ওর ফ্যামিলিতে না। ওর বাবা একজন টিচার ছিল, মা ডক্টর ছিল, বেশিক্ষণ সময় ওর বাসায় থাকতে পারতো না।
আচ্ছা।
আর আমার আম্মা আমাকে তেমন ইয়ে করতো না, খুব বিশ্বাস করতো। তো এভাবে আর আমি যা চাইতাম তাই দিতাম। তার ভিতরে আমি ফ্যামিলির একটু কথা বলে রাখি, আমাদের এলাকায় তো লাকড়ি চুলা ইউজ করে, গ্যাস যায়নি এখনো। তো আমাদের পাকঘরে অনেকগুলা মানে চার পাঁচ বারই আয়োজন করলো, মানে এক সপ্তাহ ফুরাবে না এরকম লাকড়ি আব্বু কিনে আনতো। দাদুর একটা জিদে যে বলছিল যে ঝুলাই করে আনবি, তারপর মার নিয়ে টানাটানি করবি। আব্বু বলছে যে কিভাবে কর, আমি উপরে উঠবো সেটা আমি দেখে নিব। আব্বুর একটা জিদ ছিল। তো ওইদিকে গ্যাস যায়নি ভিতরে, আব্বু আব্বু গ্যাস নিতে পারে নাই। তো দুই তিন বস্তা করে চাউল নিত। তো এইভাবে আমাদের অনেক ভালো ছিল, চলতেছিল, অভাব টভাব কোনো কিছু বুঝিনি। তো যাইতেছে, তো একদিন আমি বললাম যে আব্বু আমি তো একটু ভৈরব যাবো, আমার টাকা লাগবে। পরে আব্বুর কাছ থেকে টাকা পাইনি। তো আব্বু বলছে একটু বস, আমি একটু বাসা থেকে আসতেছি। আব্বু সকালে ব্রেকফাস্ট করেনি, তো গেছে। তো আমি ট্রেন থেকে 150 টাকা নিয়ে নিছি।
এক ধরনের চুরি করা না?
হ্যাঁ, চুরি করা যেটা বলে।
তো প্রেমের জন্য প্রথম অপরাধ কেটে ছিল?
হ্যাঁ, আমার জীবনে মনে হয় ফার্স্ট টাইম, হ্যাঁ এটি ছিল। 150 টাকা নেওয়া হয়েছিল। তো আব্বু টাকাটা গনে রেখে গেছিল আরেকজনকে দেওয়ার জন্য। একটা মানে একজন বলছিল যে 150 টাকা দরকার ছিল, 150 টাকাই। আমার মাথার মধ্যে একটু খেলে নেই যে আর ডয়ারের মধ্যে আর কোনো টাকা নেই, 150 টাকাই। তো এইটি আমি নিয়ে নিছি। তো আব্বু বলতেছে যে টাকাটা কোথায়, আমি তো টাকা রেখে গেছি। আমি তো অস্বীকার, আমি তো স্বীকার করি না। তো এমন পর্যায়ে আব্বু বলতেছে যে দেখ বাবা, এরকম করলে এটা পরবর্তীতে থেকে যাবে, মানে আমি স্বীকার করি না। আমি নিলাম, আবার যদি আমি নিলাম যদি স্বীকার করি তাহলে আব্বুর কাছে একটু ছুটি হয়ে যাবো। তো এই বিধায় আমি আর কিছু বলি নাই। তো আব্বু তো আমাকে চেক করে পাইছে টাকাটা, টাকা পাওয়ার পরে
পাইছে টাকা,
হ্যাঁ আমার পকেট থেকে পাইছে। আব্বু চেক করছিল,
কিছু টাকা ততক্ষণে খরচ হয়নি?
না না, আমি তো ঢুকেই নেই বসে দিছি।
আচ্ছা আচ্ছা।
আব্বু আইসে মানে ওই লোকে চলে আসছিল যে লোকের জন্য টাকা রাখছিল,
মানে ওই আব্বু লাঞ্চ নাস্তা করতে গেল, তারপরে তুমি থাকতে থাকতেই আবার ফিরে আসলো। আসার পরেই ঘটনাটা
চেক করে আবার পা,
হ্যাঁ না, পরে ওই লোকটা চলে আসছে যে আমার টাকাটা দেন। তো আব্বু ড্রয়ার ফেলে দেখেছে টাকাটা নাই। তো আমাকে বলছে তুই টাকা নিছিস? আমি বলছি না। তো আব্বু বুঝতে পারছে হয়তো আমি নিছি, আর না হলে আমি বলবো সেটা কোনো জায়গায় ডাকছি। তো কি করছে যে ওই লোককে বললো যে তুমি চলে যাও, আমি দেখবো। তো ওই লোকে চলে যাওয়ার পরে আমাকে চেক করে আমাকে পাইছে। তো পাওয়ার পরে আমাকে অনেক পিটাইছে, বলছে যে দোকানে আসিস না, ইসি ইত্যাদি, অল্প বয়সে যে এইসব করতেছিস, তোকে নিয়ে অনেক স্বপ্ন। তো আমার আর জিত যে আমাকে পিটাইলো এই কয়টা টাকার জন্য। তো এভাবে যাইতেছে। তো একদিন আব্বু বাসায় গেল। তো আব্বুকে বললাম আব্বু আমাকে কিছু টাকা দেন, কিছু টাকা দরকার ছিল। তো কিছু টাকা দিল, তো ওকে নিয়ে ঘুরতে গেলাম। তো এইভাবে যাচ্ছে, ক্লাস এইটে উঠবো। এইটে উঠার পর মোটামুটি একটা রেজাল্ট এর মতন আসছে। তো মোটামুটি ভালো হয়েছে যেটা বলে। তো আব্বুকে বলছি আব্বু আমাকে কিছু টাকা দিবেন, ঘড়ি কিনবো। তো ঘড়ির কথা বললে আব্বু বলছি যে স্কুলে পড়ে তো একটু ঘড়ি কিনা দিই। তো ঘড়ির কথা বলে আমি MP4 কিনলাম, ফার্স্ট টাইম মোবাইল কিনে নিই। MP4 MP3 মানে বিক্রি করতো বাজারে গান শোনার জন্য। তো কিছু গান MP4 এর ভিতরে ছিল, তো আমি এগুলার নাম জানতাম না কোন শিল্পী। তো শুধু গানগুলি শুনতাম চোখের জলে লেখা, তো এইসব গানগুলি ভালো লাগতো। তো একজনকে জিজ্ঞেস করলাম যে এটা কার গান, তো বলতেছে মনির খানের গান। মনির খানের গান এত ভালো গান করে? তারপর প্রিয়া মানে আমি বলতেছি না মনির খানের গান তো আমি শুনছি, এরকম কণ্ঠ না। তো এক পর্যায়ে এরকম গেল যে অবশ্যই শুনলাম যে এটা আমার আসিফ আকবরের গান। তো আমি অনেক CD কালেকশন করছি। বলতে গেলে কি আমার লাইফে যদি ফার্স্ট প্রেম বলি এই মেয়ে ছাড়া তো আসিফ আকবর। মানে আমি বলে রাখি আমি একটা কথা মিস করে গেছি এর আগে, আমি আমার কাকুর একটা ইয়ে ছিল, টেপ রেকর্ডার ছিল, এখানে আসিফ আকবরের ওপিয়া অ্যালবামের ফার্স্ট স্বামী শুনি। আবার কাকু আবার ঘুরি উড়াইতে পছন্দ করত, তো কাকু ঘুরি উড়াইতো আর ওপি অ্যালবামে এর সব গোলা গান বাজাইত, তো আমিও শুনতাম। আমি জিজ্ঞাসা করতাম যে শিল্পীটার নাম কি, তো কাকু তেমন বলতে পারতো না, কাকু বলতে পারতো না, অবশ্য লেখাপড়া করে নেই তো আর কি। তো আমি শুধু আসিফের গান শুনতেছি শুনতেছি শুনতেছি, পরে এক পর্যায়ে এমন একটা পর্যায়ে চলে গেছে, আমি আমার ফ্রেন্ড সার্কেল যে বললাম, আমার এখন পর্যন্ত কোন ফ্রেন্ড সার্কেল নেই, আমার কোন আমি একদম টোটালি এখন পর্যন্ত আমি আমার কোন বেস্ট ফ্রেন্ড আমার নর্মাল ফ্রেন্ড নেই।
আচ্ছা,
তো সারাদিন আমি গান শুনতাম, MP4 নিয়ে নিয়ে সারাদিন গান শুনতাম, শুধু আসিফের গান,
মানে বন্ধু বলতে তখন
আসিফের গান শুনলে কি ছেঁকা খাইতে হয় এরকম তো কোনো কথা নেই। তো এরকম যাইতে যাইতে মানে অনেক কি বলবো মানে 24 ঘন্টা দরজা জানালা দিয়ে মানে মানুষ অনেক ধরনের মন্তব্য করতো, দরজা জানালা দিয়ে শুধু আসিফের একবার গান শুনতাম। তার এমন এখন পর্যন্ত মনে হয় না এমন কোন অ্যালবাম আছে যে আমি শুনি নাই।
ওই মেয়ে কি বিষয়টা টের পেয়েছে?
না না, ওর ওর সাবজেক্ট আলাদা, কিন্তু ওর আগে আমাকে আসিফ আকবরের গানগুলো ভালো লাগতো। যেটা
আচ্ছা মানে ওকে ভালোবাসবার আগে গানের গানকে ভালোবাসাটা আগে হয়ে গেছে এবং সেটা বিশেষ একজনের আসিফ আকবরের গান খুব পছন্দ করতো, সেটা আমরা জানতে পাচ্ছি। যাই হোক, আমরা কিছু SMS পড়ে ফেলি। রুমা তিনি বলেছেন যে তিনি তার বাবা মা তাকে নাকি আজকে অনেক কষ্ট দিয়েছেন, হয়তো বা কোথাও ভুল হচ্ছে। রুমা বাবা মা তো কষ্ট দেন না, আমাদের বাবা মারা সব কষ্ট নিজেরা নিয়ে নেন, তাই না হিলুল ভাই?
হ্যাঁ, বাবা মা তো যদি কিছু বলে থাকেন, যদি কিছুতে আমরা কষ্ট পেয়ে থাকি, সেটা আমাদের ভালোর জন্যই সবসময়।
জি, বিপ্লব লিখেছেন আমাদেরকে, সুমন লিখেছেন যে সে মিতুকে খুব মিস করছে এবং লিটন ভাই আপনার গল্প শুনছি। ওকে, জাহিদ আমাদেরকে লিখেছেন, তিনিও লিখেছেন যে লিটন ভাই তোমার কথা শুনছি। মাহি মিরপুর থেকে আমাদের অফিসটা কোথায় জানতে চেয়েছেন। আচ্ছা মাহি, আপনি যদি আমাদের এই স্টেশনে আসতে চান তাহলে চলে আসবেন Gulshan 1 নাভানা টাওয়ার, এখানে এসে কাউকে জিজ্ঞেস করে দেখিয়ে দিবে 15 তলায়। বিপ্লবের রেসপন্স পেয়েছি, সিদ্দিক পেয়েছি, সবাই আগ্রহ নিয়ে আজকে লিটনের গল্প শুনছেন এবং কেউ কেউ গেস করে অনেক কিছু লিখছেন যে গল্পটি অনেক দুঃখের হবে, কেউ কেউ বলছেন যে দারুণ একটা এন্ডিং রয়েছে, হ্যাপি এন্ডিং যাকে বলে। সো দেখা যাক কি হয়, আমরাও হয়তো বা পুরোটা শুনিনি, আমরাও আস্তে আস্তে গল্প শুনবো এবং একটু একটু করে এগিয়ে যাব। তারপর লিটন,
তো যেটা বলতেছিলাম আসে একবার ওইটা শেষ করি, তো আমি বললাম যে ওর সাথে আমি দেখা করব, তো বলতেছে ও তো পুরো শোনাস, তুই দেখা করে কি করবি না? আমার এই যে ক্লাসমেট আছে না, ওদের সাথে শেয়ার করতাম, তো ওরা বলতো, আমি বলতাম কি ও যদি মেয়ে হতো, ও যদি 100টা বিয়ে করতো তো আমি বিয়ে করতাম অবশেষে, এরকম মানে ওর গানের জন্য বলতাম। তো বলতেছে তো তো পুরুষ, তো আমি তো মেয়ে হলাম না, এরকম মানে এত পরিমাণ তাকে ভালো লাগে। মানে এখন পর্যন্ত আমার মোবাইল চেক করলে 4GB মেমোরি সমস্তটা শুধু আসিফ, ভিডিও অডিও পিকচার এখন পর্যন্ত।
একেই বলে সত্যিকার
ভক্ত। ঢাকায় আসার পরে ক্যামেরায় কাজ করার পরে কখনো সুযোগ হয়েছে তার সাথে দেখা হওয়ার?
না, আমি এর আগে দেখা করে ফেলছি। তো ও অনেক ট্রাই করলাম, কোন জায়গা থেকে পাইতেছি না, পরে নেটের চার্জ দিয়ে ওর বাসার ঠিকানা পাওয়া যায়, পরে অনেক কষ্ট করে টাকা পয়সা চুরি টারি করে সেটা আব্বুর কাছ থেকে আমার কাছ থেকে, তো একটা মোবাইল কিনলাম, একটা ছোটখাটো নেট চালানোর মতন, তো গুগলে চার দিয়ে রাখছি বা গুরু ভাই টোটা সকলগুলো দেখলাম যে কুমিল্লাতে ওর বাসা, তো কুমিল্লা কোন জায়গায় আমি সকল ডিটেলস পড়তে পারিনি, ইংলিশে লেখা ছিল, তো ওই সময় তো ছোট ছিলাম, তো যতটুকু বুঝতে পারছি যে কুমিল্লাতে, তো আমি কুমিল্লা গেছি, তো কুমিল্লা গিয়ে সেটা তো কুমিল্লা বিষয়তেছি তো কোনো জায়গায় পাইতেছি না, তো ওইখান থেকে একদিন সারাদিন থাইকা তারপর চলে আসলাম, কোনো
রেসপন্স পাই না।
তো আমি যেটা হলো যে আমি ক্লাস 6 পর্যন্ত মানে 6 বলতে গেলে কি এখন পর্যন্ত আমি হাফ প্যান্ট বা অথবা যে 3/4 বলে এগুলো পড়তে আমি মানে ভালো লাগে আমার কাছে। তো একদিন আমি শুনতেছিলাম যে আমি খেলতেছিলাম ক্রিকেট খেলতেছিলাম, তো একদিন শুনতেছিলাম যে রায়পুরাতে আসিফ আকবর আসতেছে, তার সাথে আসতেছে আর তো কয়েকজন শিল্পী ছিল, যেমন এই মুহূর্তে নামগুলো শোনা যাচ্ছে না, আসিফ আকবর আসতেছে, তো আমি বাসা হয়ে যাইনি, এগারো কিলোমিটার আমি হাইটা দইরা চলে গেছি, এগারো কিলোমিটার আমাদের বাসা থেকে এগারো কিলোমিটার হাইটা দইরা চলে গেছি, বারোটার সময় রওনা দিছি, পাঁচটার সময় গিয়ে পৌঁছে গেছি। তো ওইখানে তো গিয়ে দেখি ইয়া বড় মাঠ, কোন সময় আসবে, সাতটার সময় আসার কথা ছিল, আস্তে আস্তে প্রায় দশটা বেজে গেছে। তো ওইখানে ফার্স্ট টাইম দেখলাম। তো আসি, যখন ওইখানে আসার আগে আসিফের একটা নতুন অ্যালবাম বাড়ি ছিল কিছু ভুল কিছু স্মৃতি, ওইখানে খাঁচা ভেঙে পাখি একটা অ্যালবাম গান আছে, ওইটা খুব পছন্দ ছিল। আর একটা গান ছিল যে রেগে মেগে কেটে গেল অনেক বেলা, তো আসিফে তো আসতে রেড হয়ে গেছিল, তো ও এই গানটা দিয়ে শুরু হলো যে রেগে মেগে কেটে গেল অনেক বেলা। তো ওই গানটা মানে ওকে থাকার পরে
লাগছে না,
হ্যাঁ দেখার পরে তো আমি তো ফিদা, যে আমি আজকে আমার যাকে আমি দেখার জন্য
অপেক্ষা করছি,
হ্যাঁ সেটাই স্বপ্নপুরুষ বলতে গেলে কি গানের গুরু আমি মনে করি তাকে। এখন পর্যন্ত আমার কাছে একটা ভিডিও রেকর্ড আছে বাংলাদেশের পপ সম্রাট আসিফ আকবর, বেস্ট নাম্বার 2014 সালে এক নাম্বার হয়েছিল বাংলাদেশের যত কি বলে এটা আধুনিক শিল্পী আছে, তো আসিফ আকবর তাদের মধ্যে এক নম্বরে আছে, আর বিশ্বের মধ্যে 166 নম্বর শিল্পী হিসেবে আসিফ আকবর। সকল আমি সকল খবরই রাখি তা
আমরা আমরা মনে হয় ওই
যাচ্ছি
আসল গল্পে,
ওই দিকে যাচ্ছি ওইখান থেকেই। তো এখান থেকে দেখা আসলাম, তো হঠাৎ করে ওদের নিয়ে তো ঘোরাঘুরি হলো, তো ওর সাথে ঘুরতে 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 পাড়া মহল্লায় জানাজানি হয়ে গেছে যে লিটনে ওকে পছন্দ করে। তাব্বুকে বলে আব্বু বিশ্বাস করে না, ও আবু জানে যে আমি কারোর সাথে মিশি না, আমার কোন ফ্রেন্ড সার্কেল নেই, তা আমি এরকম করবো কেন। তো আব্বুকে একদম সরাসরি প্রমাণ দিছে, আব্বু অনেক দূর থেকে দেখছে যে মেয়ের সাথে কথা বলতেছে। তো একদিন বাসায় এসে বলতেছে যে ওদের বাসার কাছেও যাইস না, ভালো হবে না, এভাবেই বলছে। তো আমি যাই নাই, তো হঠাৎ করে ঈদ চলে আসছিল, ঈদ ছিল যেমন 2 তারিখে কি না হ্যাঁ এরকমই ছিল। তো ঈদের ছুটি দিছিল প্রায় 10-12 দিন, রোজা দিচ্ছিল। তো 4 তারিখে স্কুল খোলা ছিল আমাদের, স্কুল না আমার প্রাইভেট খোলা ছিল, ক্লাস 8 এইটা জিএসসি পরীক্ষা দেওয়ার আগে এটা কোচিং চলতেছিল আমাদের। তো 4 তারিখে আমরা গেলাম, যাওয়ার পর স্যারকে বললাম যে স্যার আমরা তো প্রাইভেট পড়তে আসছি, আমরা কোন রুমে গিয়ে বসবো। তো একটা রুম দেখাই দিছে, সব রুম অফ। তো আমরা 4 জন ছিলাম, ছেলে আরেকটা ছেলে ছিল নাম তার উজ্জ্বল, ওর সাথে ওর গার্লফ্রেন্ড ছিল, 4 জনই ছিলাম, 4 জন মোটমাট ছিলাম, জুটি ছিলাম। তো আমরা গিয়ে বসলাম একটা ভাঙা করে, ভাঙা পর বলতে এই যে দরজা আছে না, দরজার নিচ সাইড দিয়া ভাঙা দূর, আমি 3/4 ইউজ করতাম সবসময়, মানে 3/4 প্যান্ট পরতাম,
মানে দরজাটাও 3/4।
তো দরজাটা নিচ দিয়ে ভাঙা ছিল, তো অনেক দূর থেকে ঝালমুড়ি দোকানদার দেখছে আমরা 2 জনকে ঢুকছি এটার ভিতর। তো ও এটা খেয়াল করে নাই যে আমি 3/4 পরানো ছিলাম, আমার 3/4 পরানো থাকলো, আমি 2টা ভাঙা দিয়ে পড়ছিলাম, ভাঙা দিয়ে পড়তে আমার ভালো লাগে। তো ও গিয়ে স্যারকে বললো যে লিটনকে দেখেছিলাম এই করতেছে, মানে ও ভিতরে আসে না, ইভেন জানালা খোলা ছিল, জানালা দিয়ে দেখে নাই, ও দূর থেকে দেখছে, জালমুড়ি দোকান তো গেটের কাছে, আমরা তো স্কুলের ভিতরে। তো আয়সা তো বলতেছে লিটনকে দেখে আসলাম যে এই গুলো করতেছে, মানে বাজে মন্তব্য করলো। তো তারপর কেউ আসে নাই আমাকে দেখার জন্য, আমি শুধু ওর হাতে ধরে খেলে দেখতেছিলাম, হাতে মেহেদি দিছিল। তো বললাম যে তোমার হাতে মেহেদি গুলা অনেক সুন্দর হয়েছে, দেখ এতটুকু, এর বাইরে কোন রকম কোনো কথা বলি নাই।
ভাইয়া এবং আপু আপনারা যদি অনুমতি দেন তো আমি লিটনকে একটা প্রশ্ন করতে চাই।
হ্যাঁ অবশ্যই, প্লিজ।
মানে প্রশ্নটা হচ্ছে যে হাতের মেহেদি তো তুমি যেখানে শুরুতে ছিলে সেখানে দেখতে পারতে, তুমি কেন এরকম একটা 3/4 ওয়ালা দরজা আছে এরকম একটা রুমে গিয়ে তুমি হাতের মেহেদিটা দেখলে ভাইয়া? সো পাড়া প্রতিবেশী এবং ঝালমুড়ি ওয়ালা ভুল বুঝবেই, এটাই স্বাভাবিক, তাই না আপু? ওকে বাকিটুকু আমরা
আচ্ছা, ওইটা হলো যে দরজা তো ভাঙা বলছি, আর স্যার সকল রুম তো অফ, একটা রুমই ভাঙা ছিল, ওইটার মধ্যে 2-3টা চেয়ার টেবিল ছিল, বলছে ওইটার মধ্যে গিয়ে বসো আমরা আসতেছি কোচিং করাবো। তো আমরা গিয়ে বসলাম, দরজা মানে ধাক্কা ধাক্কা খুলতে হবে, ধাক্কা ধাক্কা ইয়ে, তো দরজাটা লাগিয়ে গেছে। তো আমরা জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলাম, তো জানালাটা আবার দরজার বরাবর, তো একটা পার্ট লাগানো এই পার্টটি ভাঙা ছিল, ওই পাশ দিয়ে দেখছি যে লিটনে এরকম বললো। তো আমি জাস্ট ওর ফার্স্ট টাইম ওর হাতে ধরছি, এর আগে অনেক ঘোরাঘুরি করলাম, কোনো সময় টাচ করিনি। তো বলছে যে দেখো দেখো কত সুন্দর হয়েছে, তো দেখলাম শুধু এইভাবে ধরলাম, ধরে বললাম যে আচ্ছা দেখি এতটুকু।
এই টাচটা করার পরে ফিলটা কিরকম হয়েছে, মানে অনুভূতিটা কি ছিল?
সেদিন তো আমি কাঁপতে কাঁপতে শেষ,
লিটন কাঁপছে,
আমি কাঁপতে, ও আমার কাঁপেনি, ও বলতেছে তুমি কি নার্ভাস, ডিরেক্টলি বলছি দৌড়লাম। যাই হোক, তো দৌড়ে দেখলাম যে না মেহেদিটা খুব সুন্দর ছিল, তো হঠাৎ করে বলতেছে তোমরা অফিসে আসো, তোমাদের সাথে কথা আছে।
জিজ্ঞেস করলো কে বলল?
আমাকে না জানিয়ে আমার বাসায় কল দিছে আমার কাছে যে আপনি একটু আসেন, স্কুলে দরকার আছে। তো জালমুড়ি দোকানদার কি করছে, আমার আব্বুকে সবাই চিনত, স্কুলে আসলো, মেয়ের বাসা থেকে বলছে আসার জন্য আসে নাই, কেউ আসে নাই, বলছে যে লিটনের সাথে ধরা পড়ছে, ডাইরেক্টলি এই কথা বলছে। চার পাঁচ মিনিটের ভিতরে রোডাই গেছে, লিটনের সাথে দরদ পড়ছে, কি করছে বাজে কাজ করছে। অথচ আমরা এরকম কোন ফিলিংসই নেই, এই ফার্স্ট টাইম শুধু হাতটা ধরলাম, আমার মনে হয় এটি আমার ভুল ছিল। আমি জানি না আব্বু অথবা আম্মাই শুনবে কথা বলা, এর জন্য মনে হয় আম্মু আব্বু আজ পর্যন্ত বিশ্বাস করে না। তো সবাই আসলো, পাড়া মহল্লার স্কুলের কমিটি, তারপর যে মানে যা যা মানে পাঁচ গ্রামের মানুষ যা যা লাগে যাবতীয় মানুষ আসছে। আসার পরে বিচার করতেছে যে তোমাদের জন্য স্কুলটা নষ্ট হয়ে গেছে, তোমরা ভালো না, তোমাদেরকে টিসি দিয়ে ভিড় করে দিব, তোমাদের বাবা মা এসবের জন্য পাঠায় কিনা, অনেক ধরনের বাজে মন্তব্য। আমরা তো হতাশ, কি রে বাবা কিছুই করলাম না, এসব কথা বলতেছে। পরে আমি সবাইকে জিজ্ঞেস করলাম তুমি কিছু বলছো, তো আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কিছু বলছো, তো বলছে না আমি কিছু বলি নাই। তো তো বলছে আচ্ছা যাই হোক দেখি কি হয়, তো বলতেছে যে আচ্ছা দেখি কি হয়। আমি বলছি তুমি কি আমার বিপক্ষে চলে যাবা ভয়ে, তো বলতেছে না আমি তোমার পাশে আছি, তুমি ভয় পেও না, আমরা কিছু করি নাই তাহলে তুমি ভয় পাবা কেন। তো অবশেষে সবাই আসলো, বলছি তোমার ছেলে ই করছে, আব্বুকে বলতেছে, মেয়ের আম্মা তো শুনে অনেক রাগান্বিত, বলতেছে আমার মেয়েকে কেটে ফেলে দিন আসবে না নেওয়ার জন্য,
মানে খুবই ভয়াবহ অবস্থা। এবং
কারণ আমি
যারা ছিলেন তাদের মান সম্মান নিয়ে টানাটানি মতো অবস্থা। লিটন, আমরা এই মুহূর্তে ছোট একটা বিরতিতে যাব, তারপর আসলে গল্পটা কোন দিকে এগিয়ে যাবে আমরা লিটনের কাছ থেকে শুনবো। আমরা একটা গান শুনে ফিরে আসছি, সঙ্গে থাকুন, চলছে ভালোবাসার বাংলাদেশ শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। লিটনের গল্প শুনছেন অভিনেতা হিল্লোল ভাই এবং অভিনেত্রী চুমকি আপু, এবং এখন থেকে ভালোবাসার বাংলাদেশ স্টুডিওতে আমাদের ভালোবাসার গল্প শুনবেন চুমকি আপু এবং হিল্লোল ভাই। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমাদেরকে যারা এসএমএস পাঠাতে চান 16260 এই নাম্বারে পাঠিয়ে দিবেন আপনার এসএমএস। যারা আসতে চান স্টুডিওতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্টেশনে এসে, অথবা আমাদেরকে এসএমএস পাঠিয়ে আমরা অবশ্যই আপনাদেরকে ইনভাইট করব আগামী এপিসোডেও। নিশ্চয়ই কেউ না কেউ থাকবেন লিটনের মতো। বাকিটুকু ফিরে এসে জানাচ্ছি, একটা গান শুনে ফিরে আসছি, ভেতর বাহির বাই আপেল মাহমুদ।
ফিউশন টাইম চেক, এখন সময় রাত ১২টা। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ,
রক্সি পেইন্টস ইয়েলো স্টাইলিশ ওয়াল ফিনিশ, রক্সি ফিউশন। রক্সি ফিউশনে আছে ৯টি ক্যাটাগরিতে ২০০ হৃদয় করা ডিজাইন, স্টেনসিল, ওয়াল পেপার, স্যান্ড কোটিং, টেক্সচার, আর্ট, রিঙ্গল, স্প্ল্যাশ, ফ্লোরাল। ইটস ওয়ার্ল্ড, যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর শৈল্পিক। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ।
শুনছিলাম কতবার তোর বাড়ি গিয়ে ফিরে এলাম, আমার মতে তোর মতন কেউ নেই। সুন্দর, আমরা লিটনের গল্পে ছিলাম, আবার লিটনের কাছে ফেরত যাচ্ছি। লিটন,
হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম যে আমাকে এমন একটা পর্যায়ে ওরা নিয়ে গেছে বিচার করার জন্য, পাঁচ গ্রামের সবাই চলে আসছে, মুরব্বী, তারপর পঞ্চায়েত প্রধান সবাই চলে আসে। তখন আমার সমাজের মধ্যে জায়গাটা হলো যে আমি এই স্কুলেরই একটা মসজিদ আছে, মসজিদ আছে, এই মসজিদে আমি আজান দিই এবং আমি মানে মসজিদ একামত আজান জন্য উঠিয়ে দিই। মসজিদের যত মুসল্লি আছে কেউ বিশ্বাস করে নাই, আমার আচ্ছা শুনে মানে কেউ মানে একদম কেউ বিশ্বাস করে নাই যে আমি এরকম কাজ করব। আমার পক্ষে সেদিন আমার আব্বু ছিল না, আমার আম্মা ছিল না, শুধু ছিল আমার হুজুর আর আমার মানে যত মুসল্লি আছে মসজিদের। আমার সাথে বলছিলাম আরেকটা ছেলে আরেকটা মেয়ে ছিল, যখন দেখছি আমি একটু এরকম বিপদে ফাঁসে গেছি, অবশ্য দুষ্করিও নাই ফাঁসে গেছি, ও আমাকে রেখে চলে গেছে,
মানে ওরা বিপদটা টের পেয়ে ওই জায়গা থেকে,
হ্যাঁ ওরা চলে গেছে। আমি বললাম যে তোরা তো ছিলি, তোরা একটু বুঝে বল, তো আই নেই তাদেরকে। তো এইভাবে যাচ্ছে, আবু আসলো, আসার পরে আমার কথা কোনো শুনলো না, আমার কথা জিজ্ঞাসা করলো না যে ওরও তো একটা কিছু বলার আছে। তো আব্বু বলছে যে আপনার ছেলের বিচার আপনি নিজে করেন, স্কুলে জালিবেদ ছিল, যতক্ষণ পারছে, আব্বুর একটু জিদি, যতক্ষণ পারছে ততক্ষণ পিটাইছে। আমি যে ছেলে সেটা মনে তখন মাথার মধ্যে ছিল না। এর আগে আমি একটা কথা বলি নাকি, আমি যখন দুইটা কোচিং ছিল, একটা ছিল ইংলিশ আর পরবর্তীতে গণিত, যেটা করতে পারছিলাম ওইটার সময় আমি এরকম ফাঁসে গেছিলাম। তো ইংলিশটা গিয়ে আমার আবুর দোকানের দোকানের সামনে দিয়ে আমি আসতেছিলাম, এই চারজনই তো মাইন্ড করতো না, বলছে ক্লাসমেট এই আর কি মাইন্ড করতে পারতো না। আবু বলছে যে দোকানের হিসাবের খাতাটা একটু লেখা দিয়ে যায়। আমি বলছি আবু টাইম তো নাই, আমি আইসে লিখবো। আবু পিট আইসে আর আমাকে বলছে টাইম নাই, দোকানে খাতা লেখার টাইম নাই, তুই এখানে এসে এইগুলো করছিস। আমি আবুকে বললাম যে আবু আমি এরকম কাজ করিনি। সেদিন আমাকে মুসল্লি আমাকে বলতেছে লিটনি কাজ করেনি, সবাই বলছে। তো বলে না যে গ্রামে যেটা হয় যে একটা কিছু হলে বাতাসের মধ্যে ছড়িয়ে যায় কথাবার্তা, চার পাঁচ এলাকায় সবাই বুঝে গেছে, জেনে গেছে যে আমি এরকম কাজ করছি। তো আমি তো বললাম যে আমি ক্লাস টু থেকে আমি নামাজ পড়ার জন্য ইয়ে করছি, তো মসজিদে গেলে মানুষ টিটকারি দিত যে বাজে কাজ করে আমার মসজিদে যা, এরকম টিটকারি করত। তো ওই দিন আমাকে ঠিক অনেক পিটানি পিটাইছে। তারপর আমি বাসায় আসলাম, আমার বাসায় একটু পরে আসছি, না একটু পরে না, আমি আগে গেছিলাম। যাওয়ার পরে আমি চেক করাটা প্যান্টা করলাম, তো খোলার পর গোসল করলাম, গোসল করে আম্মাকে জানাইনি, তখন আম্মাকে বুঝতে পারে নাই। আমি গোসল কানে গিয়ে সেটা গোসল টোসল করলাম, অজু করলাম, অজু করে মসজিদে চলে গেলাম। যাইতেছি পাড়া মহল্লার যত মহিলা আছে সবাই তাকায় রয়েছে আমার দিকে, আর অনেক ধরনের কথা মহিলারা মানে গ্রামের মহিলারা যা বলে যে স্কুলে কুকার মানে অনেক ধরনের ইয়া ঘটাইছে। আর হ্যাঁ সেটাই, তো মসজিদে গিয়ে বসলাম, সবাই আমাকে বলতেছে লিটন আমরা তো চিনি তুমি কেমন, সমস্যা নাই, আজকে আজান তো হুজুর দিয়ে দিছে, এক আমারটা তুমি দিয়ে দাও।
ওই দিন কি তুমি কান্না করেছিলে একটু?
আমি কোনো সময় কাঁদতে পারি না, ভিতরে আমি যখন যেদিন আমি কাঁদি সেদিন আমি স্ট্যান্সলেস হয়ে যাই এখন পর্যন্ত। সেটা আমি কথা বলে বলতেছি, সেই সিচুয়েশন গুলো আমি বুঝতেছি, আমার ভিতরে কেমন লাগতেছে সেটা আমি বলতে পারবো। তো মসজিদে গিয়ে দেওয়ার পর বলতেছে সবাই একমত দেওয়ার জন্য, মসজিদে সবাই আমাকে বিশ্বাস করছে যে আমি এরকম কাজ করিনি, আমি একমত দেই না। আমি জানি সব হুজুর বলতেছে আমি জানি তুমি ভালো, তুমি একমত দাও, তুমি একমত দিলে কিছু হবে না। আমি বলছি হুজুর আমি তো পাপি, এখন থেকে পাপ একটা মাথার মধ্যে নিলাম, আমি যাই না ওই যে আমি তার হাত ধরতে গেছি কিসের জন্য, তা না হলে তো আজকে আমার এরকম হতো না।
যেটা দরজাটাও নিচের দিকে ওটাতে মনে হচ্ছিল আবার ওইটার পাও একটু খানি কটা ছিল, সেই বিষয়টা আসলে একটা ফিশি জায়গায় চলে গেছে আরকি। কিন্তু এটা কি তুমিও কখনো ক্লারিফাই করতে চাওনি যে আসলে ঘটনাটা এরকম
হ্যাঁ, আমি অনেকবার বোঝাতে চাইছি, আজ পর্যন্ত বোঝাতে পারিনি।
কিন্তু আমার মনে হচ্ছে যেটা, সেটা হলো লিটনের বাবার হাতে ওই যে মার খাওয়া, হ্যাঁ, আর পাড়ার ওই রাস্তা দিয়ে হেঁটে আসা, ওর এক ধরনের অপরাধ বোধ, মানে ওর কষ্টটাকে অপরাধ বোধে পরিণত করেছে সাইকোলজিক্যালি। হ্যাঁ লিটন,
তো এইভাবে যাচ্ছে, তো মসজিদে প্রতিদিনই যাই, পারলে সারাদিন শুধু মসজিদে বসে থাকতাম, বসে বসে কোরআন শরীফ পড়তাম। আমি বলতাম যে আল্লাহ, জীবনে মনে কোনো ভুল কাজ করে নেই আজকে, মানে ওই দিন মেয়ের হাতে ধরছে, এটা মানে আমার ভুল কাজ ছিল, সেজন্য আমাকে এত বড় শাস্তিটা দিতেন। মানুষ তো কত কিছু করে জীবনে, তো শুধু এগুলো নিয়ে কান্নাকাটি করতাম মসজিদে। আর যতক্ষণ মসজিদে বসে থাকতাম ততক্ষণ মনে হইতো যে আমি ব্যস্তের মধ্যে আছি, আমি জানি না মানুষের ফিলিংসটা কেমন থাকে। যতক্ষণ বসে থাকতাম ততক্ষণ আমার দুনিয়া, আমার যে ভাষা আছে, ভাই বোন আছে, এইগুলা কোনো টেনশন থাকতেই না এক হিসাবে।
ওই দিনের পর কি তোমার আব্বু তোমার সাথে আর কথা বলতেন না?
প্রায় আম্মা এক সপ্তাহ না, চার পাঁচ দিন কথা বলেন, আব্বু আমার সাথে মিসবিহেভ করতো।
তোমার মা যখন ঘটনাটা জানলেন, ওনার রিঅ্যাকশনটা কেমন ছিল?
কান্নাকাটি করে বলতেছে আমি আম্মা চলে যাবে, মানে মামার বাসায়, মানে নানু বাড়ি চলে যাবে, হ্যাঁ, মুখ কাকে দেখাবে। বলছে কি, আমাকে বোঝার মতো কেউ থাকলো না অবশেষে, আপনিও না, যা বুঝছে শুধু আমার বাড়ি ঘরে কেউ না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যারা তাকে, তারা আমাকে বিশ্বাস করতে পারলো, আপনারা বিশ্বাস করতে পারলেন না।
আর ক্লাসের কি অবস্থা?
তো ওরও পিটাইছিল
না, স্কুলের
স্কুলের সহপাঠীদের আমি যাইতেই পারি না, অনেক বলতেছি ওইখানে আসতেছি, তো আমি যতটুক পরবর্তী শুনছি ওকে পিটাইছিল, ওকে হ্যাড স্যার পিটাইছিল, মানে প্রধান শিক্ষক, দুই তিনটা বাড়ি দিয়ে ওকে বাসায় পাঠিয়ে দিছিল। তো আমি তিন চার দিন পরে গেলাম, আমাদের স্কুলে প্রায় 1500 উপর ছাত্র ছাত্রী আছে, তো সবাই ওর পর থেকে না, অবশ্য এর আগে থেকে এটার বলতো প্রেমনগর হাই স্কুল, এরকম একটা ইয়ে হয়েছিল, অনেক ধরনের কিছু হয়েছে, ও আমার সাথে কথা বলে না। তো আমি ওই যে মসজিদে ছিলাম, মসজিদ থেকে নামাজ টামাজ পড়ে বাসা গেলাম, আমার প্রায় 6-7টা ইয়া ছিল, 3/4 প্যান্ট ছিল, টি শার্ট ছিল, এগুলো সকলগুলো আবু পুরাই দিছে, মানে দা দিয়ে কাইটা পরে দিছে এগুলা। তো এরপর থেকে আমি আর 3/4 পরিনি, তো এটা আমার ভুল ছিল যে 3/4 পরছি কি সেজন্য। আর এক কথা হলাম যে মেয়ের হাত ধরলাম, সেজন্য আমার বাবা আমার অনেক কষ্ট পাইছে। তো এইভাবে যাচ্ছে, তো একদিন আমি স্কুলে গেলাম, তো একটা বান্ধবী, ওর একটা বান্ধবী দিয়ে আমার কাছে খবর পাঠিয়েছে যে তোমাকে ডাকতেছে, দুতলায় যাও। গেলাম, ও আমাকে জোরে জোরে কাঁদতেছে, এই ফার্স্ট টাইম পড়ে দেবো, আমাকে জোরে ধরলো। তো আমি তাকে ধরিনি, যে হাত ছুঁইতেই আমার এত কিছু হয়েছে, আমার লাইফটা শেষ করে দিছে, এখন এই পর্যায়ে। কিন্তু ভালোবাসাটা ছিল, যে তার প্রতি যে দুর্বলতাটা ছিল, কিন্তু তেমন ফিলিংস হচ্ছিল না যে সে আমাকে জোরে ধরছে, আমি তাকে জোরে ধরি বা বলি যে আমিও তোমাকে ভালোবাসি, এরকম কোনো কাজ করে। আমার শুধু কাজ করতেছিল, আমার আম্মা আমার সাথে কথা বলতেছে না, মানে সাজে সিগারেট খা বা অন্য অন্য জিনিস খা, দেখবি টেনশন যাবো, দূর হয়ে যাবো। তো আমি কারো কথা আমি কিছু শুনতাম না, যখন কষ্ট লাগতো শুধু আসিবে গান শুনতাম। এই যে বললাম যে আসিবে আমার সবচেয়ে ভালো লাগতো।
এটা লিটন আমি এখানে একটু বলে রাখি যে এটা একটা তুমি খুবই ভালো কাজ করছো, যে অন্য কারো কথা শুনে স্বাভাবিক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম সময় এই ধরনের টেনশন দূর করা বা এটার জন্য এটা খা ওটা খেলে এটা হবে এই ধরনের সলিউশন গুলোতে মানুষ যায়, কিন্তু এগুলো আসলে কোনো সলিউশন আসলে এগুলো কিছু দেয় না, এগুলো আরো সমস্যা বাড়ায়।
তো আমি শুধু মানে আসিফের গান ছাড়া আমি থাকতে পারি, মানে খাওয়া দাওয়া সব আমি টোটালি অফ করে দিছি, সারাদিন বাসায় বসে বসে প্রায় এক সপ্তাহ যাবৎ নামাজ পড়ি না, শুধু আসিফের গান শুনি, যে কি করলাম, আমার জন্য কি হলো। তো মসজিদ থেকে মানুষ আসছে যে তুমি নামাজে যাবা, আমরা মানুষকে বোঝাবো। যে একটা হুজুর ছিল প্রায় 80 বছর হয়ে গেছে, আল্লাহ তাকে বাসায় রাখছে এখনো, তাকে আরো হায়াত দান করুক আল্লাহ। ও আমাকে অনেক বুঝছে, মানে আমার দাদু যা বুঝে না আমাকে যতটুকু বুঝতে পারেনি আজ পর্যন্ত, কিন্তু ও আমাকে বুঝতে পারছে। একটা কথা বলি দাদুর, একটা কথা বলি, আমার এই ঘটনার পরে আমি ভয়ে দাদুর ঘরে গিয়ে মানে শুয়া ঘুমিয়ে গেছিলাম, আমি আমাদের রুমে ঢুকতে পারি নাই। তো দাদুর ছিল টিন শেড, টিন শেড ঘর, তো যে দরজা ছিল এটা ছিল টিন শেড, যে রশি দিয়ে বাঁধা ছিল। তো আমি নক করে, ভিতর দিয়ে নক করে ঘুমিয়ে গেছিলাম। তো ডাকতেছে, আমার বিশ্রয় পাইতেছে না, পাইতেছে না। তো আমি কোথায় আছি কোথায় আছি বিশ্রয় কোনো জায়গায় পাইতেছে না, ফোনে ট্রাই করতেছে, ফোন সাইলেন্ট। তো দাদু রুমে যাবে, তো গিয়ে দেখে রুম নক করা, তো ঢুকতে পারতেছে না। পরে বলতেছে মনে হয় এটার ভিতর আছে, তো কোনোভাবে দরজা খুলতে পারতেছে না। তো আব্বু রশি টাকাই যে দরজাটা খুলছে, মানে রশি কাটলে তো কোনো প্রবলেম হবে না। কিসের জন্য সে রশিটা কাটলো আব্বু, কিসের জন্য সে রশিটা কাটলো? এর জন্য দাদু ধানিয়া আব্বু কাছে কাটা দেওয়ার জন্য, যে আমার ঘরে রশিটি কাটবে কিনা। আমি এটাই বুঝতে পারলাম না যে আমার আব্বুকে কি আমার দাদু কি যে রাস্তা থেকে কুড়ে আনছে যে এর জন্য এইগুলা করবে। যে আমি এখন অবশ্য ভালো মোটামুটি যতটুকু হয়, তো এই আর কি, দাদুর কিছু কিছু জিনিস আছে মানে কারো ভালো লাগে না এখন পর্যন্ত। তারপর আব্বুকে আমাদের বাড়িতে ভাড়াটিয়া ছিল একজন, নাম হলো সিন্টু, ওর হাতে একটা টর্চ লাইট ছিল, লোহার টর্চ লাইট। তো দাদি যখন কুপ দিতে গেছিল আব্বুর এই দিক দিয়ে, তো টর্চ লাইট দিয়ে ফিরে ফেলছিল আমার আমাদের বাড়ি ভাড়াটিয়া। তো ওই টর্চ লাইট চ্যাপ্ট হয়ে গেছিল এই কূপটা লাগিয়ে। তারপর যখন আব্বুকে কিছু করতে পারে না, তো আমাদের আবার ছোটখাট একটা বিল্ডিং আছে, তারপর স্টিলের দরজা। তো আব্বু কি করছে, আব্বু নিয়ে এসে ঘরের ভিতরে নিয়ে নক করে ফেলছে। তো দাদু কি করছে, যে চাল মারাই করার জন্য ইয়ে আছে না, যে এগুলা করে স্যাড বলে যেটা, যে গ্রাম বাংলায় ওইটা দিয়ে সারা দরজার মধ্যে ভার দিতেছে, দরজা ভেঙে লাগবো আব্বু মেরে ফেলবে। তো এই ঘটনার পর থেকে আব্বু খুবই কষ্ট পাইছে, যে আমার বাবা আমার লাগে এরকম করলো, যে একটা রশিটা কাটলাম। তো ওইভাবে যাইলাম, যাওয়ার পরে আমি আম্মাকে বললাম যে আম্মা আমি না এরকম কোনো কাজ করি নাই, আমাকে আপনি বিশ্বাস করতে পারেন। তো শুধু কান্নাকাটি করে। আব্বুকেও বলি ছোট ভাই আছে, ও কোনো জায়গায় বেরোতে পারে না, তখন আমার বোন ছিল না। তো সকল জায়গায় আমি একদম ছোট হয়ে গেলাম। তো মসজিদে আজান দিতে ভয় লাগতো, যে মানুষ বাজে মন্তব্য করে আজান দেব না। তো এইভাবে প্রায় চার পাঁচ মাস গেল আজান দিই না। তারপর আবার নতুন করে মুয়াজ্জিন নিবে, নতুন করে মুয়াজ্জিন নিবে, কে নিবে, আবার লিটনি হবে মুয়াজ্জিন, লিটনি
সিদ্ধান্ত নিবে,
ওদের সিদ্ধান্ত যে লিটনি দিবে। তো এইভাবে আমি দিতাম। তো আমি আবার সবসময় দিতে পারতাম, স্কুল টাইম হতো তো মাঝে মাঝে আরেকজন দিত। তো স্কুল টাইমে আমাকে ছুটি দিয়ে দিত, মানে আমাদের লেজার টাইমে আজানটা পড়তো, তো আমাকে পাঁচ দশ মিনিট আগে একটু ছেড়ে দিত স্কুল থেকে। তো এই ঘটনার পরে ছাড়তো না, ঘটনা ঘটার পরে আর ছাড়তো না, যে তুমি এই কাজ করছো আবার আজানও দিবা, এইভাবে বলতো। তো সবাই মানে এমন একটা সিচুয়েশনে ছিল, মনে হয় মাঝে মাঝে মনে হচ্ছে যে মরি, যে যে কি করবো, কাউরে বিশ্বাস করতে পারি না। তো যেটা হলো যে আপনাদের প্রোগ্রামটা শুনতাম রাত্রে, ভালো লাগতো, মন্দ লাগতো, সবকিছু মিলে ভালো লাগতো। তো বলতাম, মনে মনে ভাবতাম
যে একদিন আমিও গিয়ে আমার গল্প,
হ্যাঁ সেটাই, আমি আমি যে ভুলগুলা করলাম না কি আমি সঠিক ছিলাম, সেটা তো সবার সামনে যদি বলি অন্তত বিশ্বাস করবে। আমি জানি আমার ফ্রেন্ড সার্কেল এখনো শুনতেছে, অবশ্য আমার ফ্রেন্ড সার্কেল বলতে গেলে কি যে ক্লাসমেট সবাই শুনে।
আমরা যে গল্পটি শুনছি এটা এখন থেকে কতদিন আগের?
এটা আমি যখন ক্লাস এইটে পড়ি,
মানে কত বছর হবে আজ থেকে?
এবং খুব মানে ভালো লাগছে যে ও নিজেকে আবার মানে শক্ত করে আজকে এই মাইকের সামনে বসেছে। আর সবচেয়ে বড় কথা ও যে বলছে যে আমার মাঝে মধ্যে মনে হতো যে মরে যাই না, ফাইন, তুমি যে নিজের সাথে ফাইট করে আজকে কথা বলছো, তোমার মনের ওই চাপা অভিমান, ওই কষ্ট আছে সবার সামনে তুমি প্রকাশ করতে পারছো, এটা অনেক বড় একটা ব্যাপার, এই জন্য তুমি জয়ী।
মরে যে কথা বলতে গেলে কি যে কোনো মেয়ের জন্য মরে যে
সেটাকে
আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমি আজ পর্যন্ত আমি বলতে পারলাম যে আম্মা আমি যদি কাউকে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। আমি আদৌ বলতে পারি নাই যে আমাকে আপনি বিশ্বাস করলেন না।
আসলে দূরের মানুষের কাছ থেকে কষ্ট পাওয়া একটা জিনিস আর খুব কাছের মানুষের কাছ থেকে কষ্ট পাওয়াটা কিন্তু অনেক
অনেক বেশি কষ্ট, অনেক বেশি কষ্ট। কিন্তু একটা জিনিস কি লিটন, আমি কখনো আমার মাকে এই কথাটা বলতে পারিনি। হ্যাঁ, এইটা না আমার মনে হয় আমরা যদি হিসেব করি আমাদের বেশিরভাগেরই এটা একটা বড় সমস্যা। মা সবচেয়ে কাছে থাকে, তো মাকে একটু বুঝিয়ে বলা যে মা আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা আসলে আমাদের কারো বলা হয়ে ওঠে না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তুমি যে বলতে পারোনি সেটা যেমন একটা বিষয়, হয়তো তখন খুব স্বাভাবিক ছিল। মা বুঝতে পারিনি কারণ মা তোমাকে জন্ম দিয়েছে, সেই মা ভুল বুঝতেই পারে লিটন। আজকে আজকে যত দিন যাবে তত কিন্তু তোমার প্রতি সেই ভুল বোঝাটা কিন্তু আর থাকবে না।
সেটাই আমি আমি জানি, মা তো মাই, মা কোন সময় ভুল করতে পারে, হয়তো একটু অভিমান করছে, আমি এটা বুঝতে পারছি যে মা হয়তো আমার জন্য একটু অভিমান করছে যে আমি এরকম
খারাপ। মায়ের কষ্ট হলো তার সন্তানকে নিয়ে কষ্ট হতো, মানে
পৃথিবীর সবাই কষ্ট, মানে
সেই কষ্টটা
আমি মনে করি আমি জানি না কতটা সত্য মানে কেমন হবে, পৃথিবীর সবাই ভুল করতে পারে কিন্তু মা কোনো সময় ভুল করতে পারে।
মা ভুল করেনি লিটন,
ছেলের ক্ষতি বা মেয়ের ক্ষতি কোনো মাই চায় না,
সেটা আমি এখন বুঝি। হ্যাঁ,
যখন গড়ছিল তখন অবশ্য আমি তখন ছিলাম, যাই হোক বলি তো এভাবে যাচ্ছে। তো আমি একদিন বললাম যে আমার তো বইটা কিনতে হবে, আমাদের বই আবার স্কুল থেকে দিত, তো গাইড টাইড কিনতে হবে, তো গাইডের টাকা আমার ছোট ভাইয়ের হাত দিয়ে দিত, তো ওদের ভাত বেরি ওরা ওরা খেয়ে নিত। আমি আর আমার লাইফে কোনো সময় ভাত বেরিয়ে খেতাম না, ভাত নিয়ে খেতাম না, তো কিছুদিন আমাকে অনেক কষ্ট করে ভাত বেরিয়ে বেরিয়ে খেতে হতো। তো আমার কান্নাকাটি করতো আমার এগুলা দেখে, ও যাচ্ছে। তো একদিন হঠাৎ করে আমরা ডিসিশন হলো যে স্কুলের ছবি তুলতে আসবে, যে আমরা জেএসসি পরীক্ষা দিব। তো জেএসসি পরীক্ষার জন্য বলছি যে সবাই লাইন ধরে দাঁড়াও, তো আনফর্চুনেটলি সে আমার পিছনে পড়ছে, ছেলে মেয়ে একসাথে তো লাইনে দাঁড়ালাম, তো আমার পিছনে পড়ছে, একদম পিছনে আমার পিছনে ও পড়ছে। ও পিছনে থেকে বলতেছে তুমি পাশ মানে আরো পিছনে যাওয়ার জন্য, তো পিছনে আসার কথা আছে। ও বলতেছে যে আমার বাসা থেকে চাপ দিচ্ছে বিয়ে করার জন্য।
তখন কি ক্লাস 8 এই তোমরা না ক্লাস 9?
ক্লাস 8 এ,
ক্লাস 8
এ মানে পরীক্ষা দিব।
আচ্ছা, তখন তার বিয়ে ঠিক হয়ে গেছে,
মানে মানে ওইসব মানে ভালোভাবে রটে যাওয়ার আগে বিয়ে দিয়ে দিতে পারে।
আচ্ছা,
তো আমাকে বিয়ে দিবে, চলো আমরা পালিয়ে যাই। আমি সে আমি এক ভুল করে সে অনেক জীবনটা শেষ করেছি, আর দ্বিতীয় ভুল করতে চাই না। আমি ধরো ভালোবাসি, দূর থেকেই ভালোবাসবো, দেখি শেষ পর্যন্ত কোন জায়গায় যেতে পারি আমরা। তো এভাবে যাচ্ছে, তো এটা পরীক্ষা দিলাম।
কিন্তু আগে থেকে তোমাদের ওই দেখা করা, কথা বলা, বাইরে যাওয়া একদম বন্ধ হয়ে গেছে?
বাইরে যাওয়াটা বন্ধ হয়ে গেছে, তারপরে কি হলো সেটা বলতেছি। তো ক্লাস 8 এ পরীক্ষা চলছে, তো তো দেখা হয় না, শুধু এক্সামের সময় দেখা হয়। তো কি করব, প্রতিদিন যে কর্ণফলি পেপার দিয়া এক গিস্তা দেড় গিস্তা করে খাতা বানাইতাম, সারা রাত পরীক্ষা, রাত্রে সারা রাত লিখতাম, চিঠি লিখতাম, এই পেজ সারাটি পড়তাম, দেড় পিস মানে দেড় গিস্তা দুই গিস্তা একদম লিখে ভরে ফেলতাম সারা রাত।
চিঠি
চিঠি মানে চিঠি বলতে গেলে কি মনে হতো,
মানে তুমি কথা বলছো, এই চিঠিটা হলো তোমার কথা, ওর সাথে কথা বলা।
তো এরকম হলো যে যে আগের কালের মানুষ তো পড়াশোনা করার জন্য মানে কোনো জিনিস রাখার জন্য টাং ইউজ করতো না, যে লোয়ার টাং কাপড় টাপড় রাখার জন্য। তা আমার বাসায় একটা টাং ছিল, আমার বড় বড় পড়াশোনা করতো হোস্টেল থেকে, তো বই রাখার জন্য ওই টাংটা আমার বাসায় ছিল। প্রায় ছয় মাসে এই টাংটা ভরে, এত বড় ছিল টাংটা, এত উচ্চ ছিল, এটা ভরে আর উপরে আমার উপরে শেল আছে না ওয়াল করে, তো আবার শেল থাকে, শেলের মধ্যে এরা লাগিয়ে দিত। তো অর্ধেক চিঠি আমি কি করতাম, পানিতে ভাসায় দিছি, পুড়তাম না, যে পানিতে ভাসা যাক, সমস্যা রাখার জায়গা পেতাম না, কারণ এইগুলা যদি আমি বিক্রি করে দেই তো মানুষের হাতে পড়বে, ওইটাও ভাবতাম, তো পুড়ে ফেলতাম, অত কষ্ট করে লিখছে, তো পানিতে ভাসায় দিতাম।
হ্যাঁ,
ওগুলা যেগুলো লিখতাম এইগুলা ও যেগুলো আমাকে পাঠাইতো এইগুলো আমি আমার টাং ভরে উপর দিয়ে ছুটতো,
তুমি
আমিও সে পরিমাণ পাঠাইতাম, ও পরে পরে ও পানিতে বাসা দিত, কারণ এইগুলো পুরো
সিস্টেমটা কিন্তু সুন্দর সিস্টেম,
কারণ ও ভাবতো যে আমাদের, ও আমাকে কায়দা কায়দা বলছিল যে আমাদের সম্পর্কটা তো বৃষ্টিতে হয়েছিল, তো চিঠি গুলো রাখা যখন জায়গা নাই তো তুমি পানিতে ভাসিয়ে দিও, ওর বিশ্বাসটা এরকম ছিল যে পানিতে ভাসিয়ে দিলে এটা সেফ থাকবে, এরকম একটা কথা ছিল, পানিতে ভাসিয়ে দিলে সেফ থাকবে। তো আমাদের এলাকাতে আরিয়াল খান নদী একটা আছে, তো গিয়ে গিয়ে প্রতিদিন এতটি করে করে নিয়ে নিয়ে যেতাম, তো প্রতিদিন বলতো তো এত পেপার, তা বললাম যে এগুলো নোট খাতা, বাসা বলতাম যে এগুলো নোট খাতা, তো এত নোট আমি বলছি আজকে এই ফ্রেন্ড থেকে আনলাম, কালকে ওই ফ্রেন্ডরে দিতে হবে, পরশু মানে অনেক ধরনের কথা বলতাম, তো আস্তে আস্তে মানে ফ্যামিলিতে অ্যাডজাস্ট হয়ে যাইতেছি যে
নরমাল হয়ে আসছে পরিবেশটা,
প্রায় সময় লাগছে 4-5 মাস সময় লাগছে, তো এভাবে যাচ্ছে। তো একদিন হঠাৎ করে বলতেছে যে আজকে আমাকে দেখতে আসবে, ভালো দেখতে আসবে, দেখতে আসলে তো বিয়ে হয় না। তো এই যে চোখের একটা কথা বলছিলাম আমি জানি না, এটা মিস আবার বলতেছি, তো আমি বললাম যে আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না, কারণ আমি তো এখন কিছুই না, আমি এখন কি করব, আর তুমি তো পড়াশোনা শেষ করো নাই, তো এভাবে যাচ্ছে। তো হঠাৎ করে বলতেছে যে আজকে আমার বিয়ে, তুমি কি আমাকে নিতে আসবা, আমি
বলছি না, বিয়ে হঠাৎ
হঠাৎ একদিন বলছি যে আমাকে আমাকে দেখতে আসবে, একদিন বলতেছে
আজকে দেখতে আসার কতদিন পরে,
দেখতে আসার বলতে গেলে কি সরি আমি এখানে একটু মিস্টেক হয়েছে, এটা হলো যে আমি যখন বলছি যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, ও বলছে যে তুমি লিটন আমাকে বিয়ে করবো না, আমি চাইলে এক সপ্তাহের ভিতর বিয়ে করে দেখাই দিব, এটা বলছিল, চ্যালেঞ্জ দিছিল। তো দেখছে যে আমি কি ওকে নিয়ে আসবো নাকি, তখন আমি ক্লাস 9 পড়ি মাত্র উঠছি, তো আমি কি বুঝবো এগুলা, তো ও এক সপ্তাহের ভিতরে আমাকে বলছে তুমি আসো আজকে আমার বিয়ে, আমি যেতে পারবো না, তো অবশেষে ও বিয়ে করছে, যতটুক শুনলাম ওই ছেলে বিয়ে করতে রাজি হয়নি, তো অবশেষে মেয়ে সবার সামনে ওরে একটা কিছু করছে, করার পরে মানে ও তো আমার সাথে
ছেলে পক্ষকে
মানে ছেলে মানে ওর কাজিন হয় খালতো ভাই হয়, ওই ব্যাপারটা আমি ডিটেলস বলতে ওদের ফ্যামিলিতে প্রবলেম হতে পারে,
ঠিক আছে আমরা এই বিষয়ে না শুনি,
তো ওই ছেলের কিছু একটা করে তারপর ওর সাথে বিয়ে হয়ে গেছে,
এটা তার জিত ছিল,
হ্যাঁ জিত ছিল যে আমার সাথে, আর সবার শেষে আমাকে কল দিছে যে বলছে তুমি আমাকে যে চোখ দিয়ে বেশি বেশি করে দেখতে সে চোখ দিয়ে তালায় নিয়ে যাই, এই কথাটা বলছিল
ওই মেয়েটি,
হ্যাঁ
পাঠাতো সেই মেয়েটি তাকে বিয়ে করতে বলে, এবং ক্লাস 8 পর একটা ছেলে তাকে যখন বিয়ে করতে বলা হয় সে তো
অসহায়,
কিছু করবার নেই, এবং সেই মেয়েটি চ্যালেঞ্জ ছুড়ে দিল এবং তাকে একটা অভিশাপও দিয়ে দিল যে চোখের চোখটা যেন সে হারিয়ে ফেলে, খুবই দুঃখজনক,
খুবই দুঃখজনক।
তো বিকেলবেলা খেলতে যাই, আমার খেলার মানে যেখানে যাই আমি যে কাজ করি ব্যাকগ্রাউন্ডে আমার আসিফের গান লাগবে, মোট কথা জীবনে যাই করছি আসিফের গানটা হেডফোন হলেও রাখবো কাজ করার সময় এরকম পর্যায়ে। তো আমি যাইতে একটু রেড হয়ে গেছে, তো বলছি পরবর্তী ম্যাচ আমি খেলবো, তো আমার একটা অভ্যাস ছিল কি এখন পর্যন্ত আছে রাস্তাঘাটে ছোট ছোট ইট আছে না, ইটের পাথর ছোট ছোট, আমি আবার বল করতে খুব পছন্দ করতাম, ব্যাটিং করতে পছন্দ করতাম, তো ইউবরাজ সিং এর খুব ভালো লাগতো ওর বোলিং স্টাইল বা ব্যাটিং স্টাইল, তো ওর মতো বল করতে ইয়া করতাম,
পাথরগুলো নিয়ে বল
হাঁটতে হাঁটতে রাস্তায় হাঁটতে হাঁটতে বা মাঠে যেখানে পাইতাম চোখের সামনে পড়লে আমি এটা দিয়ে বল করতে চেষ্টা করতাম, আর লাঠি যাই পাইতাম এটা ব্যাট করতে চেষ্টা করতাম এই পর্যায়ে। তো একদিন আমি তো আমরা বলতেছে যে পরবর্তী ম্যাচে গেল, তো আমি কিছু পাইতেছি না কি করবো অযথা বৈশা থেকে, তো পায়ের কাছে দেখলাম একটা ইট আছে এরকম বড়, তো এইটা আমি এটা দিয়ে বল করবো, তো এভাবে ঢিল দিছি, একটা ছেলে হঠাৎ করে আসতেছে, ও আমার ক্লাসমেট, নামটা নাই বলি, আমার ক্লাসমেট ওর মাথায় গিয়ে পড়ছে, তো ওর মাথায় পড়ে তো ওর পিছনে ফাইটে গেছে, আমি তো দেখে দিই না, আমি ঢিল দিছি, তো আমি সামনের দিকে ডিল দিছি পাথরটা,
আবারও কিন্তু আমরা ক্লাস 3 এর লিটন কে পাচ্ছি।
না না, 3 লিটন কে পাচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে সবকিছুই তার ইন্টেনশনালি করা না, সব
হ্যাঁ সবই অ্যাক্সিডেন্ট,
অ্যাক্সিডেন্ট
একদম
জীবনের সবকিছু।
এইটা এইটাই এক ধরনের মানে মজা এই গল্পটার, যে ওর লাইফটা নাটকীয়তায় ভরা, অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট
কিছুদিন পর পরই সেইগুলি।
হ্যাঁ, যখন ওর লাইফটা নরমাল হয়ে আসছে ঠিক তখনই কিন্তু এই অ্যাক্সিডেন্টটা।
তো ডিল মারার পরে আমি তো বলতেছি ভাই আমি তো দেখে দিই না, আমি দৌড়ে গেছি। ও কি করছে যে বলছি যা স্টাম, এই স্টামের পিছনে গিয়ে দাঁড়া। তো ও সিলাই টিলাই করে নিয়ে আসলো, বলছে আমি বল করব। তো বল করতে গিয়ে সে ডিল মারছে স্টাম্পের মধ্যে, স্টাম্পের নিচে যখন পড়ছে ডিলটা যখন নিচে পড়ছে স্টাম্পটা উইটে পিছনে গিয়ে লেগে গেছে, উইটে গিয়ে সেটা আমার পিছনে গিয়ে লাগছে
এবং ওইটাই তোমার চোখের।
হ্যাঁ, এরপর থেকে চোখে প্রবলেম।
এবং এইটা হলো ওর সবার আগে নক করছে ওই কথাটা,
আমার কাছে এটা একটা মিরাকল লাগে ওর কথাটা। তো আমি সাংলাস ইউজ করবো, আম্মা অনেক রিকোয়েস্ট করে নসন্দি লাইন্স নিয়ে আসলো, পরীক্ষা করলো, তো বলতেছে 1.75 লেন্স লাগবে। তো এখন 1.7
কোন চোখে? এটা
দুটোতে,
দুইটাতে,
দুটোতে।
আচ্ছা, আমি একটু ক্লিয়ার হই যে ছেলেটার মাথা ফাটলো, ওই স্টিচ করার পরে মাথা সেলাই টেলাই করে এসে সে নিজেই আবার বল
করছে। ও বলতে গেলে
প্রতিশোধ হিসাবে যে আমি ইট দিয়ে বল করবো, তুই ফেস কর। তারপর ও
বল করছে মানে কি?
তারপরে ও তো আমাকে ইয়ে করছিল, আমাকে যখন এখানে লাগছিল, লাগার পরে আমার সেন্সলেস হয়ে গেছিল। তারপর নাকি স্টাম্প দিয়ে আমাকে অনেক পিটেছিল, প্রায় পিঠের মধ্যে নাকি 10-12টা বাড়ি দিয়েছে, আমি একটু বলতে পারি না। ও আবার রাগের নিত্য ভাবে দিয়েছে, এমনিতে খুব ভালো রাগে গেলে প্রচুর হিংস্র। ও আবার
ভুল বুঝাবুঝি রেজাল্ট গিয়ে দাঁড়ালো এরকম ভাবে।
তো অবশেষে রাত্রে কল দিল আমাকে, বন্ধুরে রাগবশত তোকে পিটাইছি, মাফ করে দিস। তা আমি বললাম যে আমার তো দেখে দিই না, আমি তোকে দিইনি, আমি এমনিতে ডিল দিছিলাম, তোর মাথায় গিয়ে লেগে গেছে, আমাকে তুই ভুল দিস না।
এখন কিন্তু আমাদের শ্রোতারা লিটনের চেহারাটা দেখতে পাচ্ছে না, বাট আমরা দেখছি যে ও কতটাই মানে ভালো একটা মানুষ। ও হেসে হেসে এটা বলছে, ওর এত বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার পরও ও বন্ধুর ওই কলটাকে এত সুন্দরভাবে নিল এবং এত সুন্দরভাবে সে এখনো হাসছে। ভেরি গুড, থ্যাংক ইউ লিটন।
আমি আছে না শত কষ্টে হাসতে শিখছি, কাঁদতে পারি বলতে গেলে যেদিন কাঁদি সেদিন সেন্সলেস হই। তো আমি কান্নাটাকে ভয় করি, আমি
কাঁদতে হবে না, আজকে আমরা গল্প করছি।
তো রাত্রে কল দিয়ে বলতেছে যে যা হয়েছে ভুল হয়েছে, মাফ করে দিই। আমি বলছি যা হয়েছে আমারটা তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাও ভুল হয়েছে, বাদ দিয়ে এটা যাই হোক। তো স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার পর দুজন খোলাগুলি করলাম, শেষ, মীমাংস হয়ে গেল
এটা, বন্ধুত্বটা মোটামুটি ঠিক হয়ে গেল।
হ্যাঁ, সেটা
বিপরীতে যেটা হলো লিটনের চোখের একটু সমস্যা।
হ্যাঁ, সেটাই।
আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে বাকিটুকু শুনে আসবো, আমাদের সঙ্গে থাকুন। অনেকগুলি এসএমএস আমরা দেখতে পাচ্ছি, সো কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4, চলছে ভালোবাসার বাংলাদেশ। আজকে আমাদের সঙ্গে রয়েছেন হিলুল ভাই এবং চুমকি আপু, আমরা আজকে শুনছি লিটনের ভালোবাসার গল্প, সঙ্গে থাকুন।
চলছে ভালোবাসার বাংলাদেশ, সঙ্গে রয়েছেন হিলুল ভাই এবং চুমকি আপু। আমাদের আজকের অতিথি লিটনের গল্প আমরা শুনছিলাম, অত্যন্ত অন্যরকম একটি গল্প আমার মনে হয়, যার চুমকি আপু বলছিলেন যার জীবনটা আসলে নাটকীয়তায় ভরা। আমরা কিছু SMS পড়ে ফেলি হিলুল ভাই, কিছু SMS পড়ে আমরা আবারও গল্পে ফিরে যাব। মিশকাত তিনি লিখেছেন যে, আচ্ছা তার নামও চুমকি, তিনি লিখেছেন যে আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটি।
থ্যাংক ইউ চুমকি।
আচ্ছা ইমন আমাদেরকে লিখেছেন গাফরগাঁও থেকে, তিনি লিখেছেন যে শুনতে খুব কষ্ট লাগছে, জানি না শেষটা কেমন হয়। আমাদেরকে কমল লিখেছেন যে লিটন ভাই আপনার বাসাটা নরসিংদীর কোথায় একটু ডিটেল বলবেন প্লিজ, আর শুনতে আমার ভালোই লাগছে, মনে হয় গল্পটা অনেক কষ্টের এবং আই লাইক কষ্ট। দুঃখ বিলাসী একজন বন্ধু আমাদেরকে তার SMS পাঠিয়েছেন। লিটনের সম্বন্ধে আর অনেকেই SMS পাঠিয়েছেন, কেউ কেউ বলছেন যে ঘটনাটা আসলে অনেক বিচিত্র। মেসেজটা পড়বেন ভাইয়া, মুনিয়া আফরিন আমাদেরকে লালবাগ থেকে SMS করেছেন, কোলি SMS করেছেন আমাদেরকে, এরপর দেখতে পাচ্ছি লিখেছেন মিনা, শাকত ইসলাম উত্তরা থেকে। আচ্ছা তার কবিতা SMS টা আসলে একটি কবিতা, এটা আজ না অন্য একদিন পড়ে শোনাবো। মামুনুর রহমান তীব্র তার নাম, বা দারুণ নাম, তিনি লিখেছেন যে আমি শুনছি খুব ভালো লাগছে আজকের গল্পটি।
তীব্র নামের সাথে আমি একটা কথা বলতে চাই আজকে, তাহলে আমরা দুটো নাম শুনলাম, একটা মিস্টার লিটনের নাম আর একটা তীব্র, না দুটো নতুন নাম পেলাম,
মিস্টার মিস্টার।
আচ্ছা তো মিস্টার ওরফে লিটনের গল্প আমরা শুনছিলাম, আমরা আবার
আবার গল্প ফিরে যাব।
তো যেটা হলো এভাবে যাচ্ছে দিনকাল, তো ভাবতেছি আর কি করবো কি করবো, পড়াশোনাটা চালিয়ে যাই, এইসব টেনশন বাদ দিলাম।
টেনশন বাদ দিলাম মানে কি?
মেয়ের টেনশনটা একদম টোটালি
টোটালি,
হ্যাঁ একদম। যখন আমি আমার বাবা মার কথা চিন্তা করছিলাম, এই কারণে আমি মেয়ের চিন্তাটা একদম ক্রস করে দিয়েছি আমার লাইফ থেকে।
এর মধ্যে তার বিয়েও হয়ে গেছে,
হয়ে গেছে,
বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার সময় অভিশাপ এসছে, অভিশাপের পরে
সেটা রেজাল্টও পেয়েছে। ওর ধারণা,
ওর ধারণা,
ওর ধারণা,
আর আমার ধারণা না,
এটা অবশ্যই আমাদের ধারণা, অ্যাক্সিডেন্ট, এটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তারপর
তোমার ভিতরে আসলে এটা নিয়ে কি কোন ধরনের ফিলিং কাজ করছিল ওই বিয়ের সময়টা?
তখন খারাপ লাগতো, এখন লাগতেছে না।
মানে খারাপ লেগেছে?
হ্যাঁ অবশ্যই, প্রথম অবস্থা লাগছিল যে বাবা মা কিসে লাগে বুঝে না। এখন
যতটুকু তোমার একই এলাকায় বাড়ি, তাই না?
এক গ্রাম।
মানে বিয়ের ঘটনাগুলো ঘটছে, এগুলো সব তোমাদের চোখের সামনে?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
আচ্ছা আচ্ছা।
ও ইটস রিয়েলি পেইনফুল।
তো
এবং ওই বয়সে,
ওই বয়সে
এটা আসলে,
সেখানে ওর কিছুই করার নেই।
তো এভাবে গেল। তো এসএসসি পরীক্ষা দিলাম, ইন্টার উঠলাম, ইন্টার যাচ্ছে। তো আমি তো আমি ফ্যামিলির একটা কথা বলি, আব্বু হঠাৎ করে একটা জমি কেনার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন হয়েছে। তো আমাদের আব্বু তো আবার পার্সেল ব্যবসা করতো, রিস্কা ভ্যান গাড়ির মালিক ছিল আব্বুয়ে। আমাদের রিস্কা ভ্যান গাড়ি, সাইকেল, মোট রিস্কা ছিল প্রায় 50টার মতো, আর ভ্যান গাড়ি ছিল প্রায় 30টার মতন, সাইকেল ছিল 11টা। এগুলার সমস্ত মালিক আব্বুয়ে, আবার পার্সেল
পার্স বিক্রি করতো
আর নিজেও কাজ করতো। তো এগুলো লিখতে লিখতে আমি বোরিং হয়ে যেতাম, লিখতে ভালো লাগতো না, প্রতিদিন এতগুলো গাড়ি খাতার মধ্যে ওঠার লাগে লেখা লেখা। তো আমি বলতাম যে এগুলো বিক্রি করে দেন। তো আব্বু একদিন আমার জন্য বিক্রি করে নাই, তো আব্বুর যে যে জায়গায় দোকানটা, এই জায়গা সাথে আরেকটা জমি বিক্রি করবে। তো আব্বু বলতেছে যে আমি তো এটা বড় করব, তিনতলা ফাউন্ডেশন নিবে আব্বু। তো বলতেছে এই জায়গাটা নিতে পারলে আমার একটু ভালো ভালো হয়। সকল রিক্সা বিক্রি করে দিচ্ছে, সকল টোটালি, না না টোটালি,
সাইকেল, ভ্যান, সব,
মানে সাইকেল তো রাখছে দুইটা, ভ্যান গাড়ি আর আর রিক্সা রাখছিল মিলা 500টা।
আচ্ছা,
রেখে সকল বলে বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে দিয়ে জমির জন্য টাকা দিল। তো জমির জন্য টাকা দেওয়ার পরে দলিল করতে গেছে, দলিল করতে যাওয়ার পরে বলতেছে যে এটা তো দানে দলিল হবে, মানে সরকারি ভাবে এটা যায় না। দান বলতে গেলে কি, আমি যদি গায়ের জোর খাটাইতে পারি এইটা আমার হয়ে যাবে জমিটা, আপনি যদি খাটাইতে পারেন এটা আপনার হয়ে যাবে। আব্বু বলতেছে টাকা দিয়ে জমি কিনবো, দানে দলিল করবো কেন? তো আব্বু কি করছে, জমি আর কিনে নেয়, এই টাকা দিয়ে সেটা বাড়ির কাজ করে ফেলছে।
আচ্ছা,
এটার ব্যবসার মধ্যে দেয়নি। তারপরে আমার আম্মার গয়নাঘাটি ছিল, আমার আম্মার গয়নাঘাটিও বিক্রি করতে হয়েছিল। তো আম্মার গয়নাঘাটিও পরে কিনা হয়নি। তো আব্বু বাড়ির কাজ করার পরে আব্বুর ব্যবসার মধ্যে একটু রসকাই গেছে, রসকাইছে পরে আব্বু দেখতেছি প্রচুর পরিমাণ কষ্ট করতেছে, আমরা দুই ভাই এক বোন, আব্বু পারতেছে না। তো ভাবতেছি আমি যদি একটা কিছু করতে পারতাম তো মানে একটু হেল্প হতো, অন্তত আমার পড়াশোনার খরচটা যদি আমি চালাইতে পারতাম। তো এবার যাইতেছে, তো অবশেষে পার্সেল ব্যবসা ছেড়ে দিতে হয়েছে, ছেড়ে দিয়ে এখন একটা মুদির দোকান আছে। তো মুদির দোকানে মোটামুটি চলে, দিন আনে দিন, এরকম
সাইকেল, রিক্সা, ভ্যান
সব বিক্রি করে জমি কেনার জন্য ইয়ে
করছিল।
ওই টাকা পরে ব্যবসার মধ্যে লাগাইনি, বাড়িতে কাজ করছিল, বাড়িতে মাটি ফালাইতে হয়েছিল, একটা ঘর বাঁচছিল, এইগুলো মিলা সারা টাকাগুলি নষ্ট হয়ে গেছিল।
আচ্ছা, তারপর তোমার পড়াশোনার খরচ?
তো এইভাবে আমি ইন্টার যখন উঠলাম তো আমি পত্রিকা পড়তাম, তো একদিন কৌতূহল বসত চাকরি ব্যাপারটা নিলাম,
মানে চাকরির খবর খবর যে পত্রিকাতে থাকে এমন একটা
পত্রিকা। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এই দেখা সার্কুলার ছিল ইয়ার সেনাবাহিনীতে, তো আমার ক্লাসমেট সবাই আনতেছে, তো আমি গিয়ে একটা আনলাম। তো ওইখানে একটা জায়গায় লেখা ছিল যে পড়াশোনা জানা একটা ছেলে লাগে, অন্তত কমপক্ষে এসএসসি রেজাল্ট যাই হোক তো 12-13,000 টাকা ইয়া দিবে।
ওটা মনে হয় চোখের মেডিকেলের কিছু ওটার প্রবলেম।
চোখের জন্য হবে না, তো আমি আর ওইখানে ট্রাই করি নাই। তো ট্রাই না করে সেটার পরে আমি নিচে আরেকটা জায়গায় দেখলাম যে ওইখানে কিউসি পদে লোক নিচ্ছে, তো ওইখানে 12-13,000 টাকা দিবে স্যালারি, পড়াশোনা সুযোগ দিবে। আমি বলছি 12-13 হাজার টাকা লাগবে না, 6-7 হাজার টাকা হলেই চলবে, আমার পড়াশোনা সুযোগ দিলে হবে। তখন যে এরকম ছিল অফিসটা ছিল ঢাকা পুরান পল্টন রাধুনী রেস্টুরেন্ট, হ্যাঁ হ্যাঁ রাধুনী রেস্টুরেন্ট নয়তলায়, তারপর থেকে যে আম্মা আমাকে টেক কেয়ার করতেছে, সমস্যা হয়নি। তো আসার পরে ওইখান থেকে বলছি যে কিছু ইন্টারভিউ নিল, আমি আবার মাঝখানে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে কম্পিউটার শিখলাম।
আচ্ছা,
তো কম্পিউটারও দেখলো অভিজ্ঞতা আছে, এমনিতে এডিটিং এর কাজ এগুলা পারতাম, তারপর এমনিতেই যাচ্ছে। তো অনেকগুলো জিনিস
জিজ্ঞাসা করলাম, জয়েন করলাম,
হ্যাঁ বলতেছি। তো আমাকে অনেক ধরনের পেপার টেপার দিল সাইন করার জন্য, তো বলতেছে এটা তোমার তো বিল যে স্যালারি পাবা, স্যালারিটা তো তোমার ক্রেডিট কার্ডের মাধ্যমে হবে, ক্যাশ হবে না, তো এর জন্য তোমাকে 2,500 টাকা দিতে হবে
ক্রেডিট কার্ডের মাধ্যমে।
হ্যাঁ হ্যাঁ
অ্যাকাউন্টের মাধ্যমে।
হ্যাঁ
আচ্ছা,
মানে বিলটা আমার হাতে দিবে না,
সেটা করার জন্য হয়তো
2,500
টাকা, আর ফর্ম পূরণ করার জন্য 900 টাকা, খাবার দাবার থাকা এর জন্য 5,000 টাকা, তারপর আরো অনেক ধরনের ডকুমেন্টস দেখাইছে, এইগুলো 3,000-1,500 করে নিল। এইভাবে নিতে নিতে প্রথম স্তরে প্রায় 18,000 টাকার মতন নিল।
তাদের কাজটা কি ছিল?
কাজটা ছিল শুধু মানুষ কাজ করবে, আমি শুধু দেখব কাজগুলো সঠিকভাবে
হচ্ছে, সুপারভাইজার,
কিউসি, কোয়ালিটি চেক,
কোয়ালিটি চেক।
আর আমি তো ওইটা যাইতাম না, শুধু বলছি পড়াশোনার সুযোগ আছে।
আচ্ছা, তারপর তুমি টাকাগুলো দিলাম,
দিলাম, দেওয়ার পরে আমাকে বলছে তুমি বাসা চলে যাও, তুমি আবার আসার সময় বেডিং পত্র নিয়ে আসো।
পর্যায়ক্রমে
টাকা গুলো আসছে, তো ঢাকায় আসলাম, আসার পরে আবার পর্যায়ক্রমে অনেকগুলো জায়গায় সিগনেচার করলাম, অবশেষে সিগনেচারটা বলছে যে আপনি এখানে সিগনেচারটা দেন। তো বলছে আপনাকে লাঞ্চ করছে, আমি বলছি না করিনি, তো আপনি লাঞ্চ ট্রান্সফার আছে, আপনি সিগনেচারটা দেন, পেপারটা স্যার তো চলে যাবে, তো পেপারটা দিতে হবে। তো ও কি করছে, পেপারের উপর এভাবে হাত দিয়ে রাখছে, এভাবে ঠিক এভাবে যে জায়গাটা লেখা, আমাকে বলছে এমন একটা ভাব ধরছে, মানে 2-3 সেকেন্ড সময় আছে, সিগনেচার দিতেই হবে, মানে সময় হাতে নাই, এরকম একটা ভাব। তো অবশেষে আমি সিগনেচার দিলাম, সিগনেচার দেওয়ার পরে হাত রানার পরে আমি যত চোখের পলকে যতটুকু পড়তে পারছি যে আমি কোন রকম জামানত দিচ্ছি না, এরকম একটা কিছু লেখা চোখের পলকে যতটুকু দেখতে পারলাম। তো আমি ভাবলাম যে এত এত টাকা দিলাম, এটা এখানে কিরকম হলো। তো আমি যেখানে গেলাম এখানে একটা ছবি তুললাম, তো আমার আবার লাউড ছিল, আওয়াজ হয়ে গেছে, তো আয়সা তো অনেক ধরনের মিসবিহেভ, তো বলছে তুমি বাসা চলে যাও, পরবর্তী সময় তুমি আইসো। তো বললাম যে আপনারা বলছেন ঢাকা থাকার জন্য, তো আমি তো বেডিং পত্র নিয়ে চলে আসছি, বলছে এইগুলো তুমি রাইখা যাও, রেখে গেলাম। তো আমি সকল কাপড় টাপড় নতুন গুলা নিয়ে আসলাম, পুরান কোনো কাপড় টাপড় নিয়ে আসি নাই, তা আয়সা সেরা আমি বেডিং পত্র পাই নাই, তো কাপড় টাপড় পাই নাই, অর্ধেক পাইছি অর্ধেক পাইনি।
মানে তুমি ওগুলি রেখে বাসায় ফিরে গেলে তারপর আবার আসলে?
হ্যাঁ আসলাম।
আচ্ছা আচ্ছা,
তো পিসা আয়সা আমি নতুন কোনো কাপড়ই পাই নাই, শুধু একটা লুঙ্গি ছিল আর পরনের যে কাপড় ছিল এইগুলা ছিল, কম্বল টম্বল সবকিছু নিয়ে গেছিল। তো অবশেষে আমাকে মালিবাগে একটা রুমানা কোম্পানির মালিকের একটা বাসা আছে মালিবাগে, তো ওই মালিবাগে আমাকে চারতলায় থাকতে দিছে। ওইখানে গিয়ে দেখি একই অবস্থা, এটা প্রায় 9-10 তলা হবে বিল্ডিংটা, এটার মধ্যে প্রায় 400-500 জন হবে, বুড়া 400-500 বুড়া লোক আছে, আমার বয়সে আছে, মেয়ে আছে,
বিভিন্ন বয়সে,
হ্যাঁ মেয়েদের জন্য মানে 5-8 পর্যন্ত, 5-8 পর্যন্ত তালা। তো আমার পাহাড়া কাটেছে, তো দেখতে আমার ভালো লাগছে, তো বেডিং পত্রটা তেমন ভালো ছিল না, খুবই বাজে ছিল। বলছে তুমি ম্যাচ করতে পারো, আমি বলছি আমার কারোর সাথে কথা বলতে অভ্যাস নেই, ম্যাচ হতে পারবো সমস্যা নেই। তো বলছে আচ্ছা ঠিক আছে, বলছে ড্রয়িং রুম আছে, তারপরে বেডরুম আছে, তোমার কোনো প্রবলেম হবে না। গিয়ে দেখি একটা রুম, মনে হয় যে রেশকাওয়ালা যেভাবে থাকে, রেশকাওয়ালার মনে ভালো থাকে, তার চেয়ে বাজে একটা পরিবেশ। ভাত দিত, পাতলা ডাউল দিত, ডাউল দিত অনেকগুলা, ভাত উপর দিয়ে ঘুরতে দেখলি কেমন লাগতো, খাইতে পারতাম না জীবনে এরকম খাবার দিতে, তো খাই নেই প্রথম দিন। দ্বিতীয় দিন সারাদিন না খেয়ে থাকলাম, তো আমি আপুর কাছে কল দিলাম, আপু এই প্রবলেম। তো বলছে হঠাৎ করে জানুয়ারির এক তারিখে, জানুয়ারির এক তারিখে অবরোধ পড়ছিল অনির্দিষ্টকালের জন্য। তো বলছি তো এখন লুক নিতে পারতেছি না, তুমি পাঁচ ছয় দিন পরে আসো অবরোধটা ছেলে, তারপর নতুন লুক নেওয়া যাবে। তো আমরা ভাবলাম তো অবরোধ যখন হয়তো বা, আমরা চলে গেলাম। তো চলে যাওয়ার পরে আমি কল দিই, কল রিসিভ করে না, কল দিই, কল রিসিভ করে না। তারপর আমি বাসায় বললাম যে অফিস থেকে কল দিছে ঢাকা যাওয়ার জন্য, আমি ঢাকায় চলে যাব। তো আমি ঢাকায় আসছি,
অফিস থেকে কল,
হ্যাঁ আমি অফিস থেকে কল দেই নাই,
কিন্তু তুমি
আমি আমাকে বলছি মানে পারামল সবাই বলে যে চাকরি নিলি তুই বাসায় বসে আসছিস কিসের জন্য, এই কথার জন্য আমি বাসা থেকে ছেড়ে ঢাকা চলে আসলাম। তো আয়সা দেখি ওরা চলে গেছে,
সবাই চলে গেছে,
মানে অফিসে যারা ছিল সবাই চলে গেছে টাকা পয়সা নিয়ে। তো যাদেরকে বাসা পাঠিয়েছিল ওরা দেখি অনেক মানুষ কান্নাকাটি করতেছে, মহিলা আছে পুরুষ আছে সবাই। তো আমরা সবাই মিলে একটা থানায় গেলাম, বাবারে আমরা তো কিছু করতে পারবো না, আমাদের চেয়ে বড় হাতে ওরা হাত করে নিছে। তো ওইখান থেকে কোনো রেসপন্স পাই না। তো অবশেষে ওইখান থেকে মালিবাগ থেকে হাইটা মৌচাক দিয়ে হাইটা কারণ বাজার আসলাম, আমার কাছে 600-700 টাকা ছিল, মানি ব্যাগ ছিল। তো রাত্রে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ঘুমিয়ে গেছি রাস্তার মাঝে, আন্ডারপ্লাসটা আছে না, আন্ডারপ্লাসের ভিতরে ঘুমিয়ে গেছিলাম, মনের অজান্তি ঘুমিয়ে গেছিলাম। বসে বসে কাঁদতেছিলাম যে এতগুলো টাকা, আমার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে কিছু টাকা আনছি, ওই টাকাগুলো আমার যেটা দিছে এটা তো বাদ দিলাম, যে এইগুলো ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে আনছি এগুলো তো পেমেন্ট করতে হবে। তো আমি এখানে ভাবতে ভাবতে ঘুমে গেলাম। শেষ রাত্রে একটা মহিলা আমাকে ডাকতেছে, বলতেছে বাবা তোমার প্যান্টটা চেঞ্জ করো। প্যান্টটা চেঞ্জ করবো মানে, তো ওইটা দেখলাম আমার ইফ প্যান্টই ছিল, এই যে দেখেন এখানে দুইটা স্টিকার লাগানো আছে এখনো। আমার মানি ব্যাগটা পিছনে থাকলে বুঝতে পারতাম না, তো মানি ব্যাগটা মোবাইলটার সামনে এইখানে রেখা ঘুমিয়ে গেছিলাম। মানি ব্যাগটা মোবাইলটা কাইটা নিয়ে গেছে, আমি ইচ্ছাকৃত ভাবে আজ পর্যন্ত এটা ফেলাইনি। তো ফেলে দেওয়ার পরে আমি একটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর কাজ খুঁজতেছি সারা রাত, পরে আর ঘুমাইনি। তো একটা কারণ বাজার একটা জায়গায় গেলাম, হোটেলটার নাম বলবো না, প্রবলেম হতে পারে। তো একটা কাজ পাইলাম, বলছে যে এখানে তুমি ম্যানেজারের কাজ করতে পারবা, রাত্রের ডিউটি সন্ধ্যা 6টা থেকে রাত 6টা মানে সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে মেয়ে ছেলে আসবে, কোনো কমেন্টস করতে পারবো না, শুধু যে আসে তাকে একটা করে টিকিট দিয়ে দিবা। আমি ভাবছি বুধ ওই যে যেমন আবাসিক হোটেল হয়, মানে কোনো জায়গায় বেড়াতে গেলে থাকার জন্য রুম এরকম। তো প্রথম দিন শুধু আমি একজন মহিলারে দেখছি, দেখে সে আমি ওইখান থেকে চলে আসছি, মানে বাজে একটা পরিবেশ। তো আমি ওইখানে আমি এক সেকেন্ডও দাঁড়াইনি, না বলেই চলে আসছি ওইখান থেকে, যে আমি ভাই আমি পরবর্তীতে আমার সাথে দেখা হইতে, আমি বলি ভাই আমি সরি আমি কাজ করতে পারবো না। তো বলছি যে ভাই আমি বুঝতে পারছি তুমি তুমি পারবো না, এই নাও 100 টাকা তুমি বাসায় চলে যাও। তো 100 টাকা দিছে, তো আমার তো প্যান্ট ছিঁড়া, তো কি করবো, তো 100 টাকা তো বাইরে কাপড় বিক্রি করে 90 টাকা করে বিক্রি করে। তো আমি একটা প্যান্ট কিনলাম 90 টাকা দিয়ে, কিনিওয়ালা বলছে লাগবে, না লাগলে চেঞ্জ করে দিবে। তো এখানে যখন পুইরা যখন গিয়েছি, তো গিয়ে দেখি লাগে না, চেঞ্জ করতে গেলাম, তুমি আমার কাছ থেকে কিনো নাই, অবিশ্বাস করলো। তো কি করবো, তা আমার কাছে আছে 10 টাকা। তো ঢাকা স্ট্রিট সেন্টারের নিচে একটা দোকান আছে, ওইখান থেকে আমি একটা ইয়ে খেলাম, একটা রুটি খেলাম, আমাদের দিকে 5 টাকায় এখানে 7 টাকা করে নেই, একটা পানি খেলাম 8 টাকা, আছে 2 টাকা। তো সকালবেলা বাথরুম করছে, যাইতে পারতেছি না, টাকা নেই, কম্পা করলে 5 টাকা লাগে, কি করব। আমার একটা প্যান্ট, আবার আসার সময় একটা নতুন প্যান্ট নিয়ে আসছিলাম, ওই প্যান্টটা বিক্রি করলাম। আমি 1100 টাকা দিয়ে কিনছি, ওইটা পরে আমি 400 টাকা বিক্রি করলাম। বিক্রি করে কিছু খেতাম না, শুধু গোসল টোসল করার জন্য বাথরুমের জন্য টাকাটা রেখে দিয়েছিলাম। তো যেতে যেতে আমি প্রায় 7 দিন আমি ঘুমাইতাম না, সারা রাত কাজের জন্য মানে ঘুরে ঘুরে বেরতাম সারা ঢাকা শহর,
সারাদিন
সারাদিন সারা রাত কোন ঘুম ছিল না, কোনো খাওয়া দাওয়া ছিল না। আমি আমি 10 দিন না অবশ্য 7 দিনের মতন ছিলাম, একদম টোটালি ভাত খাইনি।
এটা মানুষের জীবন হতে পারে?
আমি বাসায় ভয় জানাইতে পারিনি, যে ভয় যদি জানাইতে কি নাকি বলে এতগুলো টাকা।
আমার মনে হয় যে গল্পটা যখন শুরু হয়েছিল হিলাল ভাই এবং চুমকি আপু এতটা আশা করেননি যে গল্পটা এই পর্যায়ে গিয়ে আসলে গিয়ে দাঁড়াবে। সো খুবই দুঃখজনক একটি ঘটনা শুনছি আমরা আমাদের আজকে।
আমি আমি এমন গল্পের আগে কখনো শুনি
নাই। সো গল্পটা আমার মনে হয় এখান থেকেই আসলে মূল গল্পটা, ওর আজকে যে কারণে এখানে আসা, ওর এই গল্পগুলি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য আসা। আমরা লিটনকে ধন্যবাদ জানাই এবং লিটনের এই গল্পটা শুনে অনেকে আমাদেরকে জানাচ্ছেন যে অনেক খারাপ লাগছে লিটনের জন্য। মাহিয়া লিখেছেন যে গল্পটা প্রথম থেকে শুনতে পাইনি, তবে শুনে আমি বুঝতে পারছি যে আসলে খুবই কষ্টের একটি গল্প। নাইমাও লিখেছেন গল্পটা আসলে সত্যি অনেক বেশি কষ্টের।
ওর গল্পর কিন্তু প্রত্যেকটা পদে পদেই কিন্তু অনেক লেসন আছে। দেখো যে প্রথম যে ঘটনাটা ওর সাথে ঘটলো সেখানে একটা বোঝার ভুলের কারণে কিন্তু একটা বড় ঘটনা ঘটলো। তারপরে ওর জায়গা থেকে যেটা অভিশাপ সে পেল, সে মনে করলো যে অভিশাপের জন্যই মনে হয় তার অ্যাক্সিডেন্টটা ঘটলো। আসলে তা না, অ্যাক্সিডেন্টটা ঘটাচ্ছিল ঘটেছে।
জি,
এবং এর পরে যেটা হলো চাকরির বিষয়ে সার্কুলার, এই ধরনের কিন্তু অনেক প্রতারক ফ্রড এই পত্রিকায় বিজ্ঞাপন দেয় যেগুলো আমরা যাচাই বাছাই না করে আমরা এইগুলাতে অ্যাকশন নিয়ে নেই, কিন্তু এগুলোর ক্ষেত্রে আমাদের আরো অনেক বেশি সিরিয়াস এবং কনসিয়াস কেয়ারফুল হওয়া উচিত।
আমরা খুবই ছোট্ট 1 মিনিটের একটা ছোট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন, চলছে ভালোবাসার বাংলাদেশ শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
রক্সি ফিউশন টাইম চেক, এখন সময় রাত 1টা। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ,
রক্সি পেইন্টস ইয়েলো স্টাইলিশ ওয়াল ফিনিশ, রক্সি ফিউশন। রক্সি ফিউশনে আছে 9টি ক্যাটাগরিতে 2 শতাধিক হৃদয় কালার ডিজাইন, স্টেনসিল, ওয়ালপেপার, স্যান্ড কোটিং, টেক্সচার, আর্ট, রেইনবো, স্প্ল্যাশ, ফ্লোরাল, ইটস ওয়ার্ল্ড, যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর, শৈল্পিক। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ।
ভালোবাসার বাংলাদেশ
চলছে ভালোবাসা বাংলাদেশ শুধুমাত্র ঢাকা FM 90.4 এ। আমরা চেয়েছিলাম অনুষ্ঠানটি আগে শেষ করে দিতে 1টার মধ্যেই, কিন্তু গল্পটা এমন একটি পর্যায়ে এসে থেমেছে আমরা এটাকে শেষ করতে পারছি না। আমরা বাকিটুকু শুনে আসি। আমি তো দেখতে পাচ্ছি চুমকি আপা এবং হিলল ভাই মোটামুটি শকড যে গল্পটা ঠিক এই জায়গাতে এসে টার্ন করবে, আমরা কেউই ধারণা করতে পারিনি। আসলে মানুষের জীবনে কত কি ঘটে তাই না? 7টা দিন থাকার জায়গা নেই, ইভেন কোনো ফুড নেই তার।
এবং একটা জিনিস আমি আসলে, যারা দর্শক তো না এখানে শ্রোতা, ওনারা তো আসলে ওকে দেখতে পাচ্ছেন না, দেখতে পেলে আসলে ওর বয়সটা সম্বন্ধে একটা ধারণা পেতেন ওনারা। তো কত হবে লিটন তোমার বয়স?
আমার জন্ম 1993 সেপ্টেম্বরের 22,
মানে 23-24 বছর বয়স বা 22 বছর বয়স। 22 বছরের একটা জীবনে কত রকমের ঘটনা
ওকে ফেস করতে হয়েছে। মানে আমরা যদি ওর জায়গায়, আমি যদি চিন্তা করি ওর জায়গায়, আমি ভাবতেই পারছি না যে এরকম একটা লাইফ কিভাবে একটা ছেলে, এবং একটা পরিণত বয়স থাকলে হয়তো বা সেটা ট্যাকেল করা সম্ভব, ওর মতো ওই বয়সে এই ব্যাপারগুলি ট্যাকেল করা কতটুকু কষ্টকর। যাই হোক আপু, কিছু বলবার আছে নাকি? আমরা শেষ করে ফেলব গল্পটা আস্তে আস্তে।
যে ও এত ধরনের মানুষ দেখেছে, এত ধরনের ভুল বোঝার মধ্যেও নিজের জায়গাটাকে ও টিকিয়ে রাখতে পেরেছে অ্যাজ এ হিউম্যান বিং। ও এখনো পর্যন্ত মানে এত সুন্দর মানসিকতার আছে, এখনো হাসতে পাচ্ছে, সবচেয়ে বড় কথা লিটোটা হাসতে পারছে।
জি জি, গল্পে সময় আমরা অনেক সময় দেখতে পাচ্ছি ও হাসছিল, মজা করছিল,
এবং ওর চেহারাটা কখনো কখনো না শক্ত হয়ে গেছে, ওর চোয়াল শক্ত হয়ে গেছে, বলতে বলতে ও কষ্টটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তারপরও লিটন হাসছে। আমার ওকে দেখে সবচেয়ে বড় শিক্ষা হলো এটা, হাসি, হাসা যায়।
এবং ও বলছিল কিন্তু যে কষ্টের মধ্যেও আমি হাসতে জানি,
এটা অনেক বড় শিক্ষা। থ্যাংক ইউ লিটন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা
একটু বাকিটুকু শুনে ফেললি,
এখনকার অবস্থাটা আসলে জানতে
চাই। তো এভাবে আমি কাল বিশ্রাইতেছি, সাত দিন যাবৎ না খেয়ে। তো একদিন রাত দুইটার সময় আমি আন্ডারপাসে ঘুমিয়ে গেছিলাম, নিতে পারেনি, পুলিশ ডাইকে নিয়ে আসছি, পরে পুলিশ দেখে চলে গেছে। তো আমি ভাবতেছি আর না খেয়ে কতদিন থাকবো, বাসায় গিয়ে বললে আমা অবশ্যই একটু বুঝবে। তো আমি রেল লাইনের রাস্তা দিয়ে রাত প্রায় আড়াইটার সময় হাইটে হাইটে কমলাপুরের দিকে যাচ্ছি, তখন আমি কাঁদতে কাঁদতে যাইতেছি। টিপু ভাই, টিপু নামে একজন আছে, ও কারণ বাজারে মানে ছাত্রলীগের সাথে জড়িত। তো আমার কান্নাকাটি দেখা একা একটাই কাঁদতে কাঁদতে যাইতেছি, তো আমাকে ট্যাগ দিচ্ছে যে বলছে আমার প্রবলেম কি, আমার কাছ থেকে কেউ কিছু নিয়েছে কিনা। তো আমি বললাম যে আমার এই প্রবলেম। তো বলছি তুমি সকালবেলা যোগাযোগ করো, পঞ্চাশটা টাকা দিছে, বলছি তুমি এটা দিয়ে নাস্তা করো, কারণ বাজার যাও, একটা জায়গায় তুমি একটু বসো, একটু পর সকাল হয়ে যাবে, সকালবেলা আমি তোমার জন্য একটা কিছু করব। তো তো রাত্রে বলতে বলতে সকালবেলা কোনো কাজ জোগাড় করতে পারে নাই, তো সকালবেলা কল দিলাম। তো ও ওর বাসায় নিয়ে গেছে, ওর বাসায় শুধু একা থাকে, শুধু ও রাত্রে বাসায় আসে, সারাদিন থাকে না। তো ওর বাসায় আমি 10 দিন ছিলাম, 10 দিন বলতে গেলে কি, আমাদের বাসায় যদি কোনো মেহমান আসে কিরকম আপ্যায়ন করা হয়, সে বেস্ট দেওয়ার জন্য চেষ্টা করে সবাই, ঠিক সেম ও আমাকে এরকম ভাবে রাখছে, মানে একটা দিনও বুঝতে দেয় না যে আমি এতটুকু কষ্টে মেতে আছি। আর বলছে ভাই আমার তো বোন নাই, তাহলে তোমাকে ভালো করে ইয়ে করতে পারতাম, আপ্যায়ন করতে পারতাম, তো আমি তো তোমাকে সময় দিতে পারি না, যতটুক দেই। আমি 7 দিন ছিলাম, আমার জন্য সে আসিবের সিডি ভাড়া করছে, ডিভিডি আনছে, তুমি বসে বসে গান শোনো। এই 10 দিন আমি ওর বাসায় বসে থেকে টেলিভিশন দেখে সময় কাটাইলো। তো এক বলছি তো আমি তো একটু প্রবলেম হয়েছে আমার দলের, আমার একটু কুমিল্লা দিতে হবে, তো তোমাকে অন্তত একটা কম্পিউটার কাজ জোগাড় করে দিই, তুমি এখানে কাজ করো, তুমি আইসা আমি একটা কাজ জোগাড় করে দেবো। তো কারণ বাজার 2 নম্বর মার্কেটে 192 নম্বর দোকানে আমি গান লোডের কাজ নিলাম, এইভাবে আস্তে আস্তে অনেক মানুষ আসে, অনেক ধরনের কথা শুনে। তো সবাই আশ্বাস দেয়, আমার সিটির 2-3টা ছেলের সাথে পরিচয় হয়েছে, বলছে তুমি কিছু কাগজ দিও, পেপার টেপার দিও, একটু যোগাযোগ করবো। এভাবে অনেকগুলো, তো আর টিভির কিছু সাংবাদিকের সাথে পরিচয় হয়েছে, এই টিভির এন টিভির অনেক জনের সাথে গান লোড করতে যাই, তো ওদের সাথে পরিচয় হয়। তো এখানে শিবা নামে একজন ইয়ে আছে, শিবা নামে একটা ছেলে আছে, ও একটা আর টিভির একজন, নাম হলো শুভ, ওর সাথে পরিচয় করে দিছে, ও একটা হাউসে নিয়ে দিছে আমাকে ওইখান থেকে নিয়ে,
একটা প্রোডাকশন হাউসে,
হ্যাঁ
টেকনিক্যাল,
সকল তো হ্যাঁ সকল ধরনের চ্যানেলে কাজ করি আমরা, সেখানে আমাকে আর্টিফিটিক্যাল কাজ করতে হয়েছে। তো কাজ করি, আমার খাবার দাবার নিজের, স্যালারি দিচ্ছে 2000,
মানে প্রতি মাসে তোমার রোজগার 2000 টাকা,
আর নিজের বাসা, নিজের খাওয়া, স্যালারি 2000, যেদিন আমি কাজে যাব সেদিন আমি 100 টাকা কনভেন্স পাবো,
মানে আউটডোরে যখন কাজ করতে যাব,
হ্যাঁ যেদিন আমি আউটডোরে কাজে যাব সেদিন আমি 100 টাকা পাবো। তো এইভাবে আমার হচ্ছে না, তো বাসায় আমি টাকাও দিতে পারতেছি না, আমার ফ্রেন্ডের কল দিয়ে কি আমার,
তোমার তো নিজেরই চলার কথা না এটা,
সেটাই মানে বাসা টাকা বলতে গেলে কি, আমার ফ্রেন্ডের কাছ থেকে যে টাকাটা আমি আনছি, আমার আম্মাকে আমি সকলটা শুনি, আম্মা দিছে আমাকে প্রায় 16,000 টাকা নতুন, বাদ বাকি টাকা আমি অ্যারেঞ্জমেন্ট করলাম, এই টাকাগুলো তো আমাকে পেমেন্ট করতে হবে। তাও আবার আমার মাকে দিছে, আমার নানু একটা গরু কেনার জন্য দিছিল, এই গরুর টাকাটা দিয়ে দিছিল। তো কাজ করতেছি, এক মাস আমি অন্যের বাসায় ছিলাম, তারপর আমি পরীক্ষার জন্য বাসায় গেলাম, ইন্টার পরীক্ষা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার। পরীক্ষা দেওয়ার পর আমি আবার আসলাম, আসা ডিরেক্টলি আমি হাউসে ঢুকে গেলাম, অন্য কোনো বাসায় উঠিনি, কারণ 2000 টাকা স্যালারি দেয়, নিজের খাওয়া দাওয়া বাসা ভাড়া দিয়ে আমার থাকে না কিছু, চলতেই পারি না। তো এখন পর্যন্ত চলতেছে 2000 টাকা মাস নিজের খাওয়া, এখন আমি থাকাটা শুধু হাউস থেকে দিচ্ছি। তো এইভাবে চলতেছে 6-7 মাস যাবৎ। আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক নাটকের সিনেমার ডিরেক্টর, মানে আমার লাইফের সর্বপ্রথম আমি কাজ করলাম বদরুল আলম খোকন স্যারের সাথে, তারপর রিয়েল অনেকগুলো ডিরেক্টর আছে, তারপর সজল আমাদের মডেল সজল খুবই ভালো একজন মানুষ, আমার সাথে পরিচয় হয়েছিল। ও মিডিয়া জগতের অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, তো সবার সাথে আলাপ হয়েছে, সবাই আশ্বাস দেয়, কেউ কাজ দেয় না। আর ঢাকা শহরে কেউ কারো না, এটা এখন আমি বুঝতে পারি। তো আমার বলতে গেলে কি যে আমার লাস্ট 21 বছর বয়সের ভিতরে আমি আম্মাকে বলতে পারিনি যে আম্মা আমি আপনাকে ভালোবাসি। লাস্ট 21 বছরের ভিতরে মনে আমি প্রতিদিন একবার আমি আমার কাছে কল দিতাম না, এখন আমি প্রতি সেকেন্ডের খবর আমার কাছে নিই, আম্মা আপনি কি করতেছেন, আম্মা আপনি ভালো আছেন, আম্মা ঠিক একই, যে কি করতেছিস, কাজ করতেছিস কিনা। তো ওই যে আমরা যে কাজে যাই, কাজে গেলে তো কাজে খুশি হয়ে অনেক ধরনের টি শার্ট বা মেডেল টেডেল দেয়, অনেক ছোট ধরনের জিনিস ফিনিস পরাই দেয়। তো আমি সবচেয়ে বেশি আর টিভিতে কাজ করছি, তো আর টিভির জিনিসপত্র বেশি। তো আমি বাসায় গেছি, বাসায় যাওয়ার পর আমি জিনিসগুলো বের করে আমি বললাম এগুলো রেখে দেন, এগুলো আমাকে দিয়েছিল। তো আম্মা তো আর টিভির ইয়ে দেখে বলছে তুই আর টিভিতে কাজ করিস, আমি বললাম যে না 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 কিছু না, ইয়ার তেমন কিছু, আমি শুধু মিডিয়াতে কাজ করি। তো আম্মা বলছে আর টিভিতে, এখন পর্যন্ত আমি আম্মাকে বলতে পারিনি, এই ফার্স্ট টাইম বললাম যে আমি আর টিভিতে কাজ করি না, আমি সকল ধরনের চ্যানেলে কাজ করি।
আজকে লিটনের আম্মা
এখনো জানে, আপুও জানে, ছোট ভাইও জানে, আমার এলাকার সবাই জানে।
লিটন আজকে কি তোমার মা আমাদেরকে শুনছেন?
মনে হচ্ছে না, যদি আমার বাসার কেউ শুনে থাকে তাহলে শুনতে পারবে।
আচ্ছা আচ্ছা,
আমি শিওর না,
তারা সবাই জানে তুমি আরটিভিতে কাজ করো
এরকমই। তো আমি আমাকে বুঝাতে পারিনি যে আমি আরটিভি না, আমি মিডিয়াতে কাজ করি। পরে বলছে ওই সিটি আরটিভি, তুই আরটিভি থেকে এতগুলো জিনিস, মানে আম্মা যেমন ভাবে বুঝতে
সময় তাদের কাছে আরটিভি যা মিডিয়া,
মানে ওইখান থেকে তো বেশি জিনিস ফিনিস পাইছি মনে হচ্ছে
না। ও যেটা বুঝাতে চাচ্ছে যে ও একটা সম্মানজনক এবং সুন্দর বেতন নিয়ে চাকরি করছে আর টিভিতে, এটা তার ফ্যামিলি মনে করে, কিন্তু আসলে তো এটাও একটা ভুল ধারণা।
তো আমাকে বলছে যে বেতন কত ধরছে, তো আমি আম্মাকে কি বলবো যে 2000 টাকা বেতন পাই, এটা বললে তো আমার বলবে না যে টাকা সরে থাকো। তো আমার তো টাকা বলে পেমেন্ট করতে হবে, ইভেন আপুর এবিলিটি এত ভালো না যে আমাকে আমার ছোট ভাই ছোট বোনকে চালাতে কষ্ট হয়ে যাবে। তো আমি এই জন্য আমি ভাষা হয়ে যাই না, তো ভাবতেছি নিজের লেখাপড়াটা নিজে দূরে করতে পারি, তো সেই জন্য ঢাকা রয়ে গেছি। তো এখান থেকে সকল ধরনের চ্যালেঞ্জের সাথে পরিচয় হয়েছে, ইভেন আজকে আমি কাজের জন্য বেরিয়েছি, বলছেন দুই পর্যন্ত গেছি, একে আজকে সারাদিন ঘুরে রেস্টুরে কাজ বিচারলাম পাই নাই। তো আমি অনেক চ্যালেঞ্জের সিভিও দিলাম ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে, এক সপ্তাহ আগে এখানে 71-এর একটা প্রোগ্রাম ছিল আপনাদের অফিসের অপোজিট সাইডে, ওইখানে আসলাম একটা কাজের জন্য, বলছে সিভি জমা দিও, তেমন বেশি রেসপন্স পাই নাই। তো এখন আম্মাকে শুধু এতটুকু কথা বলার, আমি কোনো চ্যালেঞ্জে কাজ করি না, আম্মাকে আমি এতটুকু বলছি আম্মা আমি 15-20 হাজার টাকা পাই, বাসা ভাড়া গ্যাস বিল পানির বিল দিয়া নিজে খরচ পাতি গ্যাসের 2-2500 টাকা বাসা দিতে পারবো, আস্তে আস্তে বাড়বে আমার ট্রেনিং এর পরে তারপর বাড়বে, আমি এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারি নাই, কারণ আমি ক্লিয়ার করি নাই। তারপর পরবর্তীতে কিসের জন্য, এটা হলো আমার অলরেডি সবাইকে জানিয়ে দিয়েছি আমি আর টিভিতে কাজ করি, আমি জানি এটার সাথে অনেক বড় একটা প্রতিষ্ঠান জড়িত আছে, কিন্তু সেটা তো মিথ্যা, এটা কতদিন থাকবে এটা। আমি চাচ্ছি যে আমি যদি কোন একটা চ্যানেলের ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট হতে পারতাম। আমার লেখাপড়া
এবং সঙ্গে পড়ালেখাটা চালিয়ে যাওয়ার জন্য একটা কাজ ওর দরকার,
সাপোর্ট।
এমনিতে আমি কোনো কাজ পাই না, কারণ আমার লাইফে কোনো সময় কাজ করি নাই, শুধু ক্যামেরাটার উপর একটু অভিজ্ঞতা আছে আমার, ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি কাজ করতে পারবো। আর ঈদের পরে আমি অবশেষে আসলাম ঢাকায়, ঈদের পঞ্চম দিন চলে আসছি আমি ঢাকায়, যেদিন চলে আসছি সেদিন শুধু নুডলস খেয়ে আসছি সকালবেলা, এখন পর্যন্ত আমি কিছু খাইনি, বিশেষ হবে কিনা জানি না। 300-400 টাকা নিয়ে আমি ঢাকায় সরে আসছি ঈদের পরে, আমার জন্ডিসের ট্যাবলেটও খাইতেছি, একদিনে কাজও করি নাই, অফিস থেকে খাওয়া নাই, শুধু থাকাটা। এখানে আসছি
ঈদের পঞ্চম দিন মানে খুব সম্ভবত 22 অথবা 23 জুলাই, এবং আজ 31 জুলাই মুহূর্তে। তো এই কয়দিন লিটন শুধু বাসা থেকে নুডলস খেয়ে এসছে, এরপরে লিটন আর কিছুই খাইনি।
আমি শুধু সারাদিনে একটা সিঙ্গারা পড়ি সারাদিন চলে যায়,
প্রতিদিন একটা সিঙ্গারা অথবা একটা
কষ্ট হয়। এই যে এখন পর্যন্ত আমি সারাদিন আজকে শুধু 5 টাকা ঝালমুড়ি খেয়েছি আজকে সারাদিনে,
আর
অন্যদিনের কথা বাদ দিলাম। তো আমার অফিসে ছেলেরা বলে যে তুমি অন্য জায়গায় কাজ দেখো, তোমার জন্য বেটার হয়, ওরাও বলছে। আমার অফিসটার নাম বলবো না, কারণ ওরা তো একটা অন্য,
হ্যাঁ ওদের হয়তো এটাই পলিসি, এর থেকে করার কিছু নেই,
কোম্পানির এক এক রকমের পলিসি থাকে।
লিজন সুতরাং
এটাতে বিশেষ সবার খাওয়া দাওয়ার বহন করে, শুধু আমারটা ছাড়া সবার খাওয়া দাওয়ার বহন করে।
তুমি নতুন এই কারণে কি?
নতুন বলতে গেলে কি, আমার সাথে তো চুক্তি করে না দেওয়ার সময় আমার যে সাংবাদিকের সাথে মানে চুক্তি করছিল ওইখানে বলছিল যে খাবার দাবার দিবে না, তখন তো আমার থাকাটাই অনেক জরুরি ছিল, তখন আমি এত কিছু ভাবি নাই।
তুমি কথা বলে দেখেছো কখনো?
আমাকে বলছে তোমার খাবার বহন করতে পারবো না, তুমি চলে যাও। তো এর ভিতরে আমি কি বলবো, আর এখান থেকে যদি বেরিয়ে যাই কোথায় যাব, না পারতেছি বাসা দিতে। আমার এর ভিতরে আমি অনেক কাজ করছি, কারণ এটা আমার বিশেষ হয়েছে কিসের জন্য, আর টিভিতে আমি অনেক জায়গায় আর টিভিতে কাজ করছি, লাইভে প্রোগ্রাম করলাম, রুনারেরা 50 বছর মানে 50 বছর ধরে গান করতেছে, চীন
মন্ত্রণালয়ে
আমরা করলাম। তো এই লাইভ করতে গিয়ে সেটা কোন একটা ক্যামেরা আমাকে দেখাইছিল আর টিভিতে, আমি তো ক্যামেরায় চালাইছিলাম, তো আম্মা আমাকে দেখছে। তো এরকম ভাবে আরো অনেক চ্যানেলে দেখছি, তো আমার বিশ্বাস হয়েছে যে না আমি আর টিভিতে চাকরি করি, তা না। তো এটা আমি শুধু অবশেষে একটা কথা বলতে চাই, যে আম্মা জীবনে যাই করছি না কেন আমার একটু বিশ্বাস করো, আমার এখনো আমার মনে হয় যেটা হি এখন আমার সাথে ফ্রি হয়ে গেছে, আমাকে যদি বলে যে লিটনকে দিয়ে আসছি, মনে হয় না যে আল্লাহ না করুক যদি নবী আমাদের নবীগুলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এসে যদি বলে যে লিটনকে দিয়ে আসছি একটা সিগারেট খাইছি বা একটা ইয়ে করছে, বিশ্বাস করবে না, কোনোদিন বিশ্বাস করবে না, গলায় ছুরি দিলেও বিশ্বাস করবে না। যদি 6 বছরের বা 6 মাসের একটা বাচ্চা যদি গিয়ে বলে যে আপনার ছেলেকে দিয়ে আসছি একটা মেয়ের সাথে কথা বলতেছে, আমি যদি কথা না বলি সেটা বিশ্বাসের ভিতরে ঢুকে যাবে, কিন্তু আমি সেই সিচুয়েশনের ভিতরে নাই এখন। এখন জানি জীবনে চলতে গেলে কত স্ট্রাগল করতে হয়,
মানে অপরাধ কিন্তু সেই ক্লাস 8 এর ওইটাই
এখনো বয়ে বেড়াচ্ছে,
বয়ে বেড়াচ্ছে, এবং যেটা আদৌ কোনো অপরাধ ছিল না।
হ্যাঁ
ওইটা যখন ভাবি এখন আমি সেন্সলেস হয়ে যাই, যখন
গুরুতর কোনো অপরাধ ছিল না। সো লিটন আমরা শুনলাম, আমরা
না, আমার আমার কাছে মানে যেই জিনিসটা মনে হচ্ছে যে আমরা ভালোবাসার বাংলাদেশ, আমরা ভালোবাসার গল্প শুনতে এসেছিলাম তাই না? আজকে আমরা বসেছিলাম ভালোবাসার অনেক গল্প শুনে, এবং শুরুটা হয়েছিল কিন্তু অনেক ভালোবাসা দিয়ে,
এবং ভালোবাসার ভেতরে তো পজিটিভ নেগেটিভ আনন্দ হাসি দুঃখ কান্না সবকিছুই থাকে।
আমাদের ভালোবাসাটা না আজকে কোন দিকে গেল, মায়ের দিকে।
এবং ওর একটাই কথা কিন্তু যে মাকে নিয়ে সবকিছু, মা কেন্দ্রিক,
মা কেন্দ্রিক, মা এখনো যেন তাকে ভুল না বুঝে, এবং এটার কারণে লিজন তুমি কিন্তু একটা অপরাধ বলবো না একটা ভুল করে ফেলেছ, কিছু মিথ্যা কথা। হ্যাঁ, এখন তুমি মাকে কষ্ট না দেওয়ার জন্য, তুমি মাকে খুশি করার জন্য বেশ কিছু কথা বলেছ, কিন্তু বিষয়টা হয়ে গেছে কি এখন না মায়ের জন্য অনেক কষ্ট হবে, আমি ওটাই ভেবে কষ্ট পাচ্ছি, বাট এটাও তুমি কাটিয়ে উঠতে পারবে আমার বিশ্বাস, তুমি কাটিয়ে উঠবে।
আমার কাছে মনে হয় কি দিন শেষে কিন্তু পরিবারই সবার আগে,
সবার আগে লিটন,
ফ্যামিলি হচ্ছে সবার আগে, এবং ফ্যামিলির মানুষগুলাই তোমার দুঃখের দিনে কাছে আসবে।
এখনো গিয়ে বললে তোমার মা কিন্তু তোমাকে আবার বুকে টেনে নিবে, তোমার বাবা তোমার মাথায় হাত রাখবে।
বা আরেকটা হতে পারে যে সিনিয়ররা তোমার বাবা মা তোমার চেয়ে সিনিয়র, তারা অভিজ্ঞ অনেক বেশি, তারা সোসাইটিতে এস্টাবলিশ তোমার চেয়ে অনেক বেশি, সো তুমি যদি তোমার প্রবলেমটা তাদের সাথে গিয়ে শেয়ার করো হয়তো সেখান থেকে একটা ভালো সলিউশন বেরিয়ে আসতে পারে।
আর যে কষ্টটা তুমি এখানে করছো সেটা তুমি ওখানে গিয়ে করতে পারো, যেহেতু তুমি HSC তে পড়ছো, মানে 12th পড়ছো এই মুহূর্তে, সামনে তোমার HSC পরীক্ষা, তো এই মুহূর্তে আমার মনে হয় তোমার বাড়িতে থাকা উচিত, প্রতিদিন একটা পুরি অথবা একটা সিঙ্গারা খেয়ে দিন পার করছো,
একবেলা ভাত খেয়ে থাকাটাও তোমার জন্য এখন খুব জরুরি, এবং তুমি 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 কিন্তু নিজে বলছো যে তোমার বাবা তোমার উপর ডিপেন্ড করতো যে তুমি ওনার হিসেবটা করে দিবে, আজকে উনি কষ্ট করে যে দোকানটা চালাচ্ছে সেটাতে তুমি গেলে হয়তো আরো দুটো হাত বাড়বে, তোমার বাবার একটু রেস্ট পাবে, তুমি কিন্তু তোমার নিজে ওই ছোট দোকানটাই হয়তো লিটন আমরা স্বপ্ন দেখি না, আরো বড় একটা দোকান হবে তোমার কারণে,
এবং তোমার দোকানে হয়তো বা দেখা যাবে অনেকেই কাজ করছে। আর আমার মনে হয় যে এই মুহূর্তে যেহেতু সামনে তোমার পরীক্ষা, শুধুমাত্র এইভাবে তাদের টাকা কিভাবে শোধ করবে, কিভাবে বাবা আমাকে পালন করবেন, তার খরচ করতে পারবেন কিনা, এইসব চিন্তা না করে মনে বাড়িতে ফিরে যাওয়া উচিত। হয়তোবা তুমি কারো না কারো কাছ থেকে সহযোগিতা পাবে কিছুদিনের মধ্যে, হয়তোবা আজও পাবে। আজ আমরা হিলুল ভাই দেখতে পারবেন আমাদেরকে লিখেছেন কি বলবো ভাইয়া, ভাষা খুঁজে পাচ্ছি না, লাইফ কেন এত অসহায়, আমি মিনহাজ তার ফোন নাম্বার দিয়েছে, বলেছে আমি ছোট কিন্তু আমি কিছু করতে চাই, হয়তো অনেকেই করতে চাইবে তোমার জন্য,
আমরা তোমার নাম্বার রাখবো লিটন, অবশ্যই তোমার জন্য কিছু করতে পারলে আমাদের ভালো লাগবে, আমাদের শ্রোতারা অবশ্যই তোমার জন্য ভাবছে, অবশ্যই ভাবছে। এই প্রোগ্রাম ঢাকা FM 90.4 যারা শুনছে তারা তোমাকে নিয়ে অলরেডি ভাবছে।
তারপর আমার মনে হয় যে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাটা তুমি চালিয়ে যাও, পড়ালেখাটা
বয়স এখনো বাকি,
জি
তুমি পারবে।
আলটিমেট মানে খুব ইমিডিয়েট ডিসিশন যদি কিছু নিতে হয় আমার কাছে মনে হয় যে সেটা বাড়ি ফিরে যাও
অবশ্যই। এবং তুমি কি জানো তোমাকে তোমার বাড়ি ফিরে যাওয়া, তোমার এই স্বীকারোক্তি, তোমার বাবার পাশে দাঁড়ানো, তোমার মায়ের বুকে মাথা রেখে তুমি কাঁদো বাবা, কিন্তু সবকিছু তোমার ছোট ভাই বোন গুলাকেও কিন্তু এক ধরনের মানে বিশ্বাস যোগাবে যে আমার ভাই পেরেছে, আমরাও আমাদের পরিবারের কাছে পাবো, আমি আমার ভাইকে পাবো, না হলে কিন্তু ওরাও ভুল পথে যেতে পারে, যে আমার ভাই যদি 10টা ভুল কথা বুঝিয়ে বাবা মাকে শান্ত করতে পারে, আমি হয়তো 20টা ভুল কথা বুঝিয়ে আমার বাবা মাকে শান্ত করতে পারবো, এইটা বোধ হয় ঠিক হবে না লিটন। আমরা ফিরে যাব বাবা মায়ের কাছে দিন শেষে, কষ্টের সময়, সুখের সময়, আনন্দের সময়, এটা অনেক সুখের লিটন।
আর বাবা মার কাছে কিন্তু হারার কিছু নেই, পরাজিত হওয়ার কিছু নাই,
নিশ্চয়ই
অসম্মানের কিছু নেই,
অসম্মানেরও কিছু নাই,
ওখানে আবদারের একটা বড় জায়গা, আমরা আর কোথাও এভাবে আবদার করতে পারি না,
বরং জীবন যে যুদ্ধটা তুমি শুরু করেছো ওখানে গিয়ে তোমার পরীক্ষাটা শেষ করে তুমি আবার তারপর থেকে তুমি আবার যুদ্ধে।
এখানে একটা প্রবলেম হলো আমি ঢাকায় কাজের দিকে মনোযোগ এক পর্যায়ে বেশি দিয়ে দিয়েছিলাম, পরীক্ষার রেজাল্ট ফার্স্ট ইয়ারে তেমন একটা ভালো আসে নাই, তো বলছে ওইখানে আবার এক বছর থাকতে হবে,
থাকতে হবে কোনো সমস্যা নেই, থাকবে, তুমি আরো ভালো রেজাল্ট করবে
ইনশাআল্লাহ,
আরো ভালো রেজাল্ট করবে।
আমি চাচ্ছিলাম যদি একটা কাজের সন্ধান পাইতাম তো আমি কাজ করে হলো আমি পড়াশোনাটা ভালোভাবে ঢাকাই করব।
হ্যাঁ তুমি ঢাকাতেই করো, একটা বছর গ্যাপ দাও না, কোনো সমস্যা নেই,
গ্যাপটা বড় কথা, আমি ভাবতেছি একটা কাজ জোগাড় করে ঢাকায় পড়াশোনা করবো, পাশাপাশি
ঢাকায় কিন্তু একটা কাজ জোগাড় করে পড়াশোনা করা অনেক কঠিন কাজ,
যেটা তুমি বাড়িতে বসে আরামে করতে পারবে,
অলরেডি এই লাস্ট কিছুদিনে বুঝতে পেরেছো,
আর সবচেয়ে বড় কথা ওটাও কিন্তু কাজ, ওটা আমরা কিন্তু কাজকে আমি আমার দৃষ্টিতে আমি পরিশ্রম করছি, আমি উপার্জন করছি, সেটা রিক্সা চালিয়ে হোক, মিডিয়াতে কাজ করে হোক, আমার লিখে হোক, আমার মুখের কথা দিয়ে হোক। এই যে ভাইয়া, ভাইয়ার কিন্তু এটা জব, ওর মুখের কথাটা ওকে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। কাজ লিটন, এটা কাজ, সেটার জন্য আমার ঢাকাতেই থাকতে হবে না। যারা আমার পাহাড়ি এলাকায় থাকে তারা কিন্তু দিন আনে দিন খায়, তারপরেও সে কাজ করে খাচ্ছে, নিজে ফসল ফলিয়ে সেই খাবারটা খাচ্ছে। লিটন, তুমি চিন্তা করতে পারো কি কষ্ট।
তবে তুমি এই মুহূর্তে যেই মানবেতর জীবনটা কাটাচ্ছ, আমার মনে হয় যে তোমার হাতে অপশন ছিল কিন্তু।
হ্যাঁ, এখনো আছে।
হিলন ভাই যেটা বলছিলেন যে তুমি লাস্ট কিছু দিনে কিন্তু নিশ্চয়ই টের পেয়ে গেছো এই শহরে সার্ভাইভ করা কতটা কঠিন, এবং এই বয়সটা আসলে তোমার জন্য ফিট না। আমার মনে হয় আরেকটু নিজেকে তৈরি করো, প্রস্তুত করো, তারপর এই যুদ্ধে অংশ নাও। আমার মনে হয় সেই যুদ্ধে তুমি জয়ী হবে, আর এই অবস্থাতে তুমি যদি এই যুদ্ধে অংশ নাও তোমার জন্য জয়টা ছিনিয়ে আনা আরো
কষ্ট।
জয়ের চেয়ে আমি যেটা বলবো যে এই যুদ্ধটার শুরুতেই হেরে যাওয়া হবে।
জি,
শুধু হেরে যাওয়া না, ও কিন্তু মানসিক ভাবে ভেঙে পড়বে। একটা মানুষের সবচেয়ে বড় শক্তি হলো মানসিক শক্তি। ও শারীরিক ভাবে ভেঙে পড়ছে, পাশাপাশি ও মানসিক ভাবে ভেঙে পড়বে। এবং সবচেয়ে আরো ভয়ঙ্কর যেটা, মানুষের উপর আরেকজন মানুষের বিশ্বাসটা কমে যাচ্ছে। ও কিন্তু একে একে যতগুলা মানে অ্যাক্সিডেন্টের কথা বললো ঢাকা আসার পর, কিছু মানুষ পেয়েছে যারা ওকে অসম্ভব রকম আদর করেছে, অসম্ভব রকম স্বপ্ন মানে বড় একটা স্বপ্নের দিকে এগিয়ে নিতে সাহায্য করেছে, কিন্তু সেটা আবার ভেঙে গেছে আরেকজন মানুষের কারণে। আমাদের তো ওর যে বয়স, ওর যে সময়, ওর যেভাবে ওর জীবনটা ওর চালানোর কথা চিন্তা করছে, ও আরো ভেঙে পড়বে, আরো মানুষ ওর মতো মানুষ পাবে না ও, তখন কিন্তু ওর দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে এবং ও ভুল পথে পা বাড়াতে পারে। এতদিনও যেটা হয়নি ওর, ও কিন্তু বরাবর নিজেকে কন্ট্রোল করে চলেছে, সেই মানুষটা ভুল পথে যেতে পারে শুধুমাত্র জীবন এবং জীবিকার জন্য। কিন্তু এই জীবন এবং জীবিকার মানে এই চ্যালেঞ্জটা নেবার আগে ওর কিন্তু পথ খোলা, কিন্তু যে বাড়িতে যে সারেন্ডার করতে পারে।
আমার মনে হয় যে পরিমাণ কষ্ট তুমি এখানে করছো, এত কষ্ট বোধহয় বাড়িতে গেলে তোমাকে করতে হবে না,
বা এতটুকু কষ্ট বাড়িতে গিয়ে করলে এর চাইতে অনেক বেশি রেজাল্ট
পাবে। বাবা খুশি হবে, মার সন্তান মায়ের সামনে ঘুরছে, মা খুশি হবে। আর লিজন, আমার মনে হয় তুমি এত ভালো একটা মানুষ, এত ভালো তোমার সহ্য শক্তি, একটা অনুরোধ করব, যেটা সত্যি সেটাকেই বলো, সেটাকেই ফেস করো, ভুল বুঝাতে যেও না। বাবা মাকে আমরা যতই ভুল বুঝাই না কেন, আমাদের থেকে তারা বয়সে অনেক বড়, তাদের অভিজ্ঞতা অনেক বেশি, বুঝে ফেলে।
আমরা অনেক SMS পাচ্ছি, হিলু ভাই আপনি যদি এই SMS পড়তেন।
লিটন, এতক্ষণ আমরা বলছিলাম, এখন কিন্তু যারা লিসনার আছেন তাদের দিক থেকেও একই মত, যে তুমি আগে SSC তো শেষ করেছো, এখন HSC প্রপারলি কমপ্লিট করো, তারপরে তুমি নিশ্চয়ই কোনো একটা ভালো কাজ পাবে। তো কারণ কোনো একটা ভালো কাজের জন্য কিন্তু মিনিমাম লেভেলের একটা এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার হয়, সেটাও তোমাকে মেনে নিতে হবে।
তোমার এখনো সুযোগ রয়েছে, তা না হয় হয়তো তোমাকে এইভাবে আস্তে 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 মানুষের করুণায় মানুষের দয়ায় তোমাকে টিকে থাকতে হবে। কেন তুমি সেই সুযোগটি তাদের দিবে?
হ্যাঁ, কেন? আর সবচেয়ে বড় কথা, তুমি কাঁদতে পারতেছো না লিটন, আজকে তোমার কান্নার শক্তি হারিয়ে গেছে। আমি ভয় পাচ্ছি তুমি, আমি মনে প্রাণে চাচ্ছি তুমি যেন না কাঁদো, কারণ তুমি ফেইন্ট হয়ে যাবে, সেটা দেখতে আমার ভালো লাগবে না। হয়তো আমরা তোমার জ্ঞান ফেরাতে পারবো, অবশ্যই পারবো, কিন্তু আমি চাই না তুমি কাঁদো। কেন তুমি কান্নার জায়গায় নিয়ে যাবে? তোমাকে এখন আমাদের শ্রোতাদের সামনে প্রমিস করতে হবে, তুমি বাড়িতে ফিরে যাবে এবং বাবা মায়ের সুসন্তান তুমি, তোমার বাবা মাকে তুমি সবকিছু খুলে বলবে, এবং তুমি আবার আর একটা নতুন লিটন হয়ে, আমরা চাইবো যে এই ভালোবাসার বাংলাদেশেই আসবে এবং তোমার ভালো লাগার কথা শোনাবে। হ্যাঁ, তুমি তুমি দেখো, তুমি অনেক বেশি রিলিফ ফিল করবা, তোমার এমন দম আটকানো আমি এতক্ষণ পরে বুঝলাম কেন তুমি প্রতিটা কথা বলছো এবং তোমার দম আটকে আসছে, তোমার নিঃশ্বাস তুমি জোরে ছাড়ছ, তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি রিয়েলি সরি, একদম শেষে এসে এটা টের পাবার জন্য ভাইয়া, আমি রিয়েলি সরি, আমি তোমাকে সরি বলছি। আমরা আগে তোমার গল্প শোনার কোনো সুযোগ পাইনি, শুনি নাই, বাট আমি এখন রিয়েলি সরি ভাইয়া, আমার এখন তোমার জন্য কষ্ট হচ্ছে।
চাকরির
ব্যবস্থাও তিনি করেছেন এবং শুধু বেতন নয় এবং তার পড়ালেখাও তিনি চালিয়ে যাবেন। আমরা তো বলছিলাম ফিরে যেতে, কিন্তু আমাদের শ্রোতা, আমাদের আমাদের ঢাকা এফএম এর পরিবারের সদস্য বাবুল, আমাদের মনে হয় সে তার জায়গা থেকে সে যতটুকু পেরেছে সে সাড়া দিয়েছে,
কিন্তু সবার আগে লিটন বাড়িতে যাবে, বাবা মায়ের সাথে সবার আগে সে কথা বলবে।
অবশ্যই খুব ভালো লাগছে এসএমএস টা পেয়ে, একেবারে
আমার এবং লোনের জন্য আরো বেশি ভালো লাগার, প্রথম দিনই আমরা এমন একটা গল্প এবং এমন একটা
মানুষের এখনো চলছে, কিন্তু
আমাদের দুজনের এমন একটা মানুষের সম্মুখীন হতে হবে আমরা বুঝিনি, আমরা এমন একটা গল্প ফেস করব আমরা আসলেও ধারণা নিয়ে বসিনি।
লিটন, মানে এখন কেমন লাগছে তোমার?
লিটন একটু হাসো ভাইয়া, প্লিজ, আমি তোমার হাসি মুখটা দেখতে চাই, কারণ তুমি শুরু থেকে অনেক কিউট ভাবে হাসছিলে, সেই হাসি যে এই জায়গায় এসে পৌঁছাবে আমি নিজেও কখনো কল্পনা করতে পারি নাই।
আমি সবশেষে একটা কথা বলতে চাই, আমি বাসায় গিয়ে কোনো কিছু করতে পারবো না, তারপর বাসায় যাব বলার জন্য, কিন্তু
শুধু বাসায় যাওয়ার এই যে ইচ্ছা এটা কি শুধু হিরু ভাই চুমকিয়া পর্যন্ত,
না হলে আমার ফ্যামিলিকে আমি দেখতে পারবো না, আমি তো জানি আমি কোন ফ্যামিলি,
কাজ তুমি করো, কিন্তু আমরা যেটা বলছি যে বাসায় যাও গিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার করো, করার পরে যদি তোমার তো অলরেডি চাকরির অফার তুমি পাচ্ছই, সো তুমি যদি বাসা থেকে ক্লিয়ারেন্স নাও যে এখন আমি প্রপারলি একটা কাজ করতে যাচ্ছি, আমি কি যেতে পারি নাকি আমি আমার পড়াশোনাটা শেষ করে তারপরে যাব।
আমার মনে হয় যে লিটনের জন্য আমাদের পক্ষ থেকে, ইনফ্যাক্ট লিটনের চোখে পানি, সে সঙ্গে চুমকিয়াপুর চোখে পানি, পুরো বিষয়টা আসলে এদিকে টার্ন করবে আমরা ভাবতে পারিনি। ভালোবাসার বাংলাদেশ স্টুডিওতে এমন অনেক গল্পই আসে, হয়তো বা আগামীতেও আসবে, অনেকগুলি লেসন ছিল হিরুল ভাই যেমনটি বলছিলেন ওর পুরো গল্পে, এবং শেষে আমাদের অনুরোধ ছিল চুমকিয়াপুর পক্ষ থেকে, হিরুল ভাইয়ের পক্ষ থেকে অনুরোধ ছিল যে বাড়িতে ফিরে যাক, বাড়িতে গিয়ে এই কনফারেন্সটা সে গিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার করুক বাবা মায়ের কাছে, যে আমি আসলে কিভাবে চলছি, কিভাবে আমার দিন কাটছে, তারপর ফিরে এসে যেহেতু তার চাকরির অফার রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং অনেকে আমাদেরকে আবারও আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে এসএমএস করে জানিয়েছে যে তারা ওর পাশে, লিটনের পাশে এসে দাঁড়াতে চায়। আমার মনে হয় যে বাকিটুকু লিটন নিজেই, সে নিজ দায়িত্বেই নিজে নিজেই সে ডিসিশনটা নিয়ে নিবে, তবে আমাদের পক্ষ থেকে যেটা রিকোয়েস্ট ছিল, লিটন যে প্রমিসটি করেছে সেটা রাখবে, আমরা এটাই আশা করব লিটন। ঠিক আছে, লিটন
মানে
আমাদের
শ্রোতাদের কাছে অনুরোধ করব যে একজন মানুষই মানুষের পাশে দাঁড়াতে পারে, এবং সেই মানবিকতা জায়গা থেকেই আমরা লিটনের পাশে সবাই দাঁড়াবো, এবং লিটন নিজে আবার আত্মবিশ্বাস ফিরে পাবে, লিটন আবার হাসবে, আমরা সেই আশাটাই আমাদের শ্রোতাদের কাছে করব এবং আমরাও চেষ্টা করব, কারণ এটা এই বয়সী একটা ছেলের লাইফে এমন সব মানে ঘটনার মুখোমুখি হওয়া, আর ও নিজে আসলে ভিতর থেকে একদম ভেঙে গেছে, সেই জায়গা থেকে ওকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে আমাদেরই, এটা হলো সবচাইতে বড় জরুরি এখন।
আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লিটনকে হেল্প করতে চেয়েছেন, যারা যারাই করতে চেয়েছেন, যার যার মিনিমাম সাধ্য থেকে করতে চেয়েছেন, সবাইকে অনেক ধন্যবাদ।
সত্যি আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ করছি আজকের ভালোবাসার বাংলাদেশ, কথা হবে আবারও আগামী বৃহস্পতিবার রাতে 11:00 ভালোবাসার বাংলাদেশে, থাকবেন জুমকি আপা, হিল্লোল ভাই, এবং হয়তোবা আরও একটি ভালোবাসার গল্প আমরা শুনব। তবে প্রত্যেকটি গল্পের আগে শুরুতে তো আমরা বুঝতে পারি না আসলে গল্পটি কোথায় গিয়ে থামবে, আজকের মতো যেন না হয়।
আমি একটা কথা বলতে পারি? আম্মু, আমি জানি না আপনি কথাগুলো শুনতেছেন কিনা, যদি কখনো শুনে থাকেন যে আমি ভুলগুলি করি নাই, যে মেয়ের সাথে আমার বাজে কোনো কাজ হয়েছে বা এসে, এটা সমস্তটা মিথ্যা ছিল, আমাকে আপনি বিশ্বাস করেন শুধু এতটুকুই চাই। আর যদি ভালোবাসার কথাটা বলেন, সমস্তটাই আপনাকে ঘিরে, শুধু আর কিচ্ছু বলার নেই আমার।
আমার মনে হয় লিটনের এত এই কথাটা এতক্ষণে বলারও দরকার ছিল না, এর আগেই তুমি তোমাকে ক্লিয়ার করতে পেরেছো লিটন,
এবং মা অনেক আগেই ক্ষমা করে দিয়েছেন, মায়েরা তো এমনই।
আমরা আবার নতুন কোন গল্প নিয়ে, আমি চুমকি,
আমি হিল্লোল,
আবার আপনাদের সামনে আসব।
ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।
ব্যাকুল কানে মাকে ডাকি, জীবনের সবখানে সব গানে, মাকে ছাড়া জীবনের নেই মানে, মাহিন এলো মেলো হৃদয়ে, আর কোনো ঠিকানা কেউ জানে, ও হো মা, দেখে দুঃখ ভুলে মায়ের আঁচলে জীবন বুঝি, যখনই দূরে যাই আড়ালে থাকি, নীরবে চোখ মেলে মাকে খুঁজি, খানে সব গানে, মাকে ছাড়া জীবনের নেই। পেয়ে